This track was downloaded from FusionBD.com.
Virtual presents Kuasha. বন্ধুরা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর শুরু হয়ে গেল এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। আর একটু অবাকই হচ্ছে, মানে অবাক হচ্ছে নিশ্চয়ই, যে কুয়াশা শুরু হলেই যেখানে শারমিনের কথা শোনা যায় সেখানে আজকে সেতু, আমি সেতু চলে আসছি আপনার সাথে, আর কুয়াশা তো আমি থাকি। আর কুয়াশা যেহেতু একটা মানে সাসপেন্স, ভয়, থ্রিলার এমন একটা শো, তো সেক্ষেত্রে আমি আজকে, আমার আজকে শুরুতে আসাটা এরকম একটা সাসপেন্সই থাক। আর শারমিন কিছুক্ষণের মধ্যেই জয়েন করবে আপনাদের সাথে, আর আপনারা জয়েন করুন শারমিনের সাথে দুটো ওয়েতে। একটা হচ্ছে SMS করতে পারেন 3221 এই নাম্বারে, মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে শুরুতে লিখতে হবে ABC, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার কথাটা শেয়ার করুন 2221 এই নাম্বারে। আর ফেসবুকে লিখতে পারেন, ঠিকানাটা হচ্ছে facebook.com/ABC Radio FM 89.2। আর বন্ধুরা, আমার খুব একটা প্রিয় ফুচকার দোকান এতদিন বন্ধ ছিল, আর আমি ভাবছিলাম যে মজার মজার ফুচকা, চটপটি এগুলো খেতেই পারবো না। কিন্তু কাল বিকেলে দোকানটার সামনে গিয়ে দেখি যে দোকানটা খুলেছে, আর দোকানদার মামা দোকান চালু করার খুশিতে আমাকে খাওয়ালো স্পেশাল রেসিপি ফুচকা একদম ফ্রি। আর এয়ারটেলে বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে আছে এমন মজার মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড কল রেট এয়ারটেলে, আর সাথে থাকবে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া, আর এত অ্যামেজিং সবকিছু আর কে দেয়। অফারটি পাবেন কিনা জানতে ডায়াল করুন *222*#, আরো জানতে ভিজিট করুন facebook.com/airtelbuzz। তো বন্ধুরা, চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর এখন চলে যাচ্ছি প্রথম গল্পে। আর আজকের গল্পটার নাম হচ্ছে পাইপ মুখে লোকটি, আর সে ইংলিশ গল্প অবলম্বনে, ইংরেজি গল্প অবলম্বনে, মার্টিন আর্মস্ট্রং এর একটা গল্প থেকে নেয়া, যেটা যথারীতি হয় আমি পড়ে শোনাই। তো আমি পড়ে শোনাচ্ছি, চলে যাচ্ছি প্রথম অংশে। শারমিন কিছুক্ষণের মধ্যে জয়েন করবে। বৃষ্টির মধ্যে হাঁটতে কখনো আমি অপছন্দ করি না, কিন্তু আজকের এই মুষলধারা বৃষ্টি আমার কাছে অসহ্য মনে হচ্ছে। এখনো আমাকে 10 মাইল যেতে হবে। বাধ্য হয়েই প্রথম বাড়িটার সামনে থামতে হলো। এই বাড়িটা থেকে গ্রাম এখন 1 মাইল দূরে, বাগানের গেট থেকে বাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। শুধু বুঝতে পারছি বাড়িটা ফাঁকা, কেউ নেই, সব জানালা বন্ধ, কোনো পর্দাও নেই। নিচের তলার ঘরের দেয়ালগুলো আবরণহীন, ফায়ার প্লেস আর জাফিগুলো খালি। বাগানটাকে এখন আর ঠিক বাগান বলা যায় না, শুধু বুনো আগাছায় ভর্তি। ভাবতে কষ্ট হয় যে এটা একটা বাগান। শুধুমাত্র বেড়াটা দেখেই বাগানের কথা মনে পড়ে, যেটা যাবার সোজা পথটাকে দেখিয়ে দেয়। লাইলাক ঝোপগুলো যেন ফুটে রয়েছে, ভেজাল এলাকার ঝোপগুলো থেকে টুপটাপ করে জলের ফোঁটা ঘাসের উপর পড়ছে। এইরকম অদ্ভুত পরিবেশে হঠাৎ অবাক হয়ে দেখলাম একটা লোক লাইলাকের ঝোপের আড়াল থেকে ধীরে সুস্থে হেঁটে হেঁটে আমার দিকেই আসছে। সবচেয়ে আশ্চর্য হলো লোকটি উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াচ্ছে। এই ভয়ঙ্কর বৃষ্টির দিনে রেইনকোট না নিয়ে বের হয়েছে। মোটা সোটা লোকটির পরনে পাঁজির পোশাক, মাথার ধূসর চুলের ফাঁকে টাকটা চোখে পড়ে, দাড়িটা নিখুঁত ভাবে কামানো, মাথাটা একটু বড় আকারের, আর চোখে অন্তর্ভেদী দৃষ্টি যা উইলিয়াম ব্লেকের কথা মনে করিয়ে দেয়। তার অদ্ভুত পোশাকের চেয়ে আরো অদ্ভুত এই যে মনে হয় সে ওই দারুণ বৃষ্টিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে, কিন্তু আমি তা পাচ্ছি না। বৃষ্টির জল চুইয়ে চুইয়ে আমার চুল থেকে ঘাড়ে এসে পড়ছে। আমি বললাম, এই যে মশাই, শুনছেন, আমি কি ভিতরে আসতে পারি? সে চমকে উঠে তার বিস্ময় ভরা চোখ দুটো তুলে আমার দিকে তাকালো। অবাক হয়ে নিজের মনেই যেন বলল, আশ্রয়। আমি বললাম, এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যই। এতক্ষণে লোকটি বুঝতে পারলো সত্যি বৃষ্টি হচ্ছে, তাই বলল, ও বৃষ্টির জন্য, ঠিক আছে ভেতরে আসুন। আমি বাগানের গেটটা খুললাম এবং তাকে অনুসরণ করে দরজার সামনে পথটা ধরে এগোতে থাকলাম। সে মাথা নেড়ে আমাকে আগে যেতে ইশারা করল। হল ঘরে পা দিতে লোকটা বলল, আপনার এখানে খুব একটা ভালো লাগবে না, যাই হোক এই বাঁদিকের দরজাটা দিয়ে আসুন। ঘরটা বেশ বড়, জানালাগুলো ধনুকের মতো পাঁচটা খণ্ডে ভাঁজ করা। ঘরের চারদিক খালি, শুধু ব্যবহারের জন্য একটা টেবিল ও বেঞ্চ রয়েছে, আর একটা ছোট টেবিল দরজার কোনার দিকে আছে। তার উপর একটা নেভানো বাতি। লোকটি জানালার সামনের বেঞ্চটার দিকে দেখিয়ে বলল, দয়া করে বসুন। তার আচরণের মধ্যে একটা বনেদি বিনয়ের ভাব ফুটে উঠেছিল। সে নিজে কিন্তু বসলো না, বরং জানালার দিকে গিয়ে দাঁড়ালো। এক দৃষ্টিতে জলস্রোতে প্লাবিত বাগানটাকে দেখতে লাগলো। তার দুই হাত অসার ভাবে দুদিকে ঝুলছিল। আলাপ জমানোর উদ্দেশ্যে আমি বললাম, আপনি বোধ হয় আমার মতো বৃষ্টিকে এত পাত্তা দেন না। সে আমার দিকে ঘুরতে আমি বুঝতে পারলাম, লোকটি তার ঘাড় ঘুরাতে পারে না, তাই সে পুরো শরীরটাকে ঘুরিয়ে আমাকে দেখল আর বলল, না না না, আসলে ব্যাপারটা কি জানেন, আপনি না বললে আমি লক্ষ্যই করতাম না যে বৃষ্টি হচ্ছে। আমি বললাম, আপনি ভিজে গেছেন, এখন উচিত পোশাকটাকে বদলানো। লোকটি স্থির দৃষ্টিতে তাকিয়ে আমার প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো আর বিস্ময়ে প্রশ্ন করল, বদলাবো? আপনার ভেজা পোশাক বদলানো উচিত। আমি আবারও বললাম, পোশাক বদলাবো? আরে না, ঠিক আছে, যদি ভিজে থাকে তাহলে নিশ্চয়ই শুকিয়ে যাবে, তাছাড়া ঘরে তো আর বৃষ্টি হচ্ছে না। আমি তার মুখের দিকে তাকালাম, মনে হলো সত্যি ও যেন প্রশ্নের উত্তর দিতে চাইছে। তাই আমি বললাম, না এখানে বৃষ্টি হচ্ছে না। সে বিনীত ভাবে বলল, আমি খুবই লজ্জিত যে আপনাকে যথাযোগ্য আপ্যায়ন করতে পারছি না। একজন স্ত্রীলোক রোজ সকালে ও বিকালে গ্রাম থেকে এখানে এসে সব কাজকর্ম করে দিয়ে চলে যায়, কিন্তু এই মাঝখানের সময়টায় আমি খুবই অসহায়, কিছুই করতে পারি না। কথা বলতে বলতে সে তার ঝোলানো হাত দুটো একবার খুলছিল আর বন্ধ করছিল। যদি আপনি ইচ্ছা করেন তাহলে রান্নাঘরে ঢুকে নিজের জন্য এক কাপ চা করে নিতে পারেন। আমি বললাম, তার দরকার হবে না, বরং আমি একটা সিগারেট খেতে পারি। সে বলল, অবশ্যই, আমি খুবই দুঃখিত, আমার কাছে একটাও সিগারেট নেই। আমার পূর্বসূরি সিগারেট খেতেন, কিন্তু আমি পাইপ খাই। সে তার পকেট থেকে পাউচ বের করে পাইপে তামাক ভরতে লাগলো। তার হাত দুটো কাজ করতে দেখে আমার মনের অস্বস্তি ভাবটা দূর হলো। এবার আমরা দুজনেই আগুন জ্বালালাম। আমি আবার কথা বলতে শুরু করলাম, কারণ আমি জেনে গেছি এখানে কথা বলবার দায়িত্ব শুধুমাত্র আমার। আমার গৃহস্বামী এই নিরাপত্তা ভঙ্গ করবার দায়িত্ব নেবে না। বরং সে তার অলস হাত দুটো ঝুলিয়ে এক দৃষ্টি আমার দিকে দেখবে, নয়তো বাগানের দিকে তাকিয়ে থাকবে। শূন্য ঘরটা চারিদিকে দেখতে দেখতে বললাম, এইখানে আপনি হয়তো নতুন এসেছেন, তাই না? আমার কথাটা শুনে একটু নড়ে উঠল, তারপর আমার দিকে ঘুরে অস্বস্তিকর এক ক্ষীণ দৃষ্টি নিয়ে তাকালো আর বলল, নতুন এসেছি। আমি ভাবলাম ও বুঝতে পারেনি, তাই ফের বললাম, আমি বলছি আপনি এখানে নতুন এসেছেন কি? আরে না না মশাই না, সত্যি বলতে কি আমি এখানে এক বছরের মতো আছি, তবে আমার পূর্বসূরি তারও 5 বছর আগের থেকে ছিলেন, এই 7 মাস হতে চললো তিনি গত হয়েছেন। একটা বিষাদ মাখানো হাসি তার সারা মুখে ফুটে উঠল, তারপর ধীর কণ্ঠে বলল, যদি বলি আমি এখানে মাত্র 7 মাস বা তার চেয়েও কিছু বেশি দিন আছি, তাহলে আপনি আমাকে নিশ্চয়ই বিশ্বাস করবেন না, কারণ মিসেস বেলসও আমার কথা বিশ্বাস করেন না। যদি আপনি বলেন তাহলে আমি বিশ্বাস কেন করব না? লোকটি আমার সামনে কয়েক পা এগিয়ে এলো, তার ডান হাতটা তুলে আমার দিকে এগিয়ে দিল, খুব অনিচ্ছা সত্ত্বেও তার মোটা থলথলে ঠান্ডা হাতটা তুলে নিলাম। যদিও আমার খুব অস্বস্তি লাগছিল, লোকটি খুশি হয়ে বারবার বলতে লাগল, ধন্যবাদ মশাই ধন্যবাদ, একমাত্র আপনি প্রথম যে আমার কথা বিশ্বাস করেছেন। কথা বলার মধ্যেই আমি তার হাতটা নামিয়ে দিলাম, দেখে মনে হলো সে যেন কল্পনার মধ্যে ডুবে আছে, স্বপ্ন থেকে জেগে ওঠার মতোই বলল, সবকিছুই ভালো হতো যদি না আমার পূর্বসূরি খুড়তুতো দাদা তাকে এই বাড়িটা না দিয়ে যেত। আগে সে যেখানে ছিল সেখানে খুবই ভালো ছিল, আপনি তো জানেন যে আমার পূর্বসূরি একজন ধর্মযাজক ছিলেন। সে তার পাদ্রির পোশাক দেখিয়ে বলল, এটা ছিল তার পোশাক। আবার সে অতীত জগতে ডুবে গেল। হঠাৎ কি মনে করে সে আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি মৃত্যুর আগের স্বীকারোক্তিতে বিশ্বাস করেন? ও স্বীকারোক্তি, আপনি ধর্মীয় অর্থে কথাটা বলছেন তো? সে আরো এগিয়ে আসলো আমার কাছে, বলতে গেলে আমাকে ছুঁয়েই ফেলল। সে তার গাঢ় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো, তারপর কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আমি বলতে চাই যে আপনি কি বিশ্বাস করেন পাপ বা অপরাধ স্বীকার করলে মানুষ মুক্তি পেতে পারে? ভদ্রলোক কি যে বলতে চাইছেন কে জানে, ভাবলাম বলি এসব স্বীকারোক্তিতে আমি বিশ্বাস করি না, কিন্তু পারলাম না। ও এমন আবেগ ভরে জিজ্ঞাসা করেছিল যে ওকে আমি না বলে হতাশ করতে পারলাম না, তাই বললাম, হ্যাঁ আমার মতে মানুষ স্বীকার করে তার মনের বোঝা অনেকটাই কমাতে পারে। লোকটা কৃতজ্ঞ ভরে মাথা ঝাঁকিয়ে বলল, সত্যি আপনি খুবই সহানুভূতিশীল। সে উদাসীন ভাবে অলস হাতটা একবার উপরে তুললো, আবার নামালো, তারপর জিজ্ঞাসা করলো, আপনি কি ধৈর্য ধরে আমার সব কথা শুনবেন? তাকে দেখে মনে হচ্ছিল সে যেন দর্জির দোকানের পুতুলের মতো আমার সামনে দাঁড়িয়ে আছে, তার পা দুটো আমার হাঁটুতে ছুঁয়ে যাচ্ছিল। সে আমার এত কাছে ছিল যে মনটা বিতৃষ্ণায় ভরে উঠেছিল, ইচ্ছে হচ্ছিল কাছ থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিতে। মনের ভাব সংবরণ করে বললাম, আপনি বসবেন না? আমার বেঞ্চটার অন্য পাশে দেখিয়ে বসতে বললাম, বসুন তাহলে আপনার কথা শুনতে আমার খুব সুবিধা হবে। সে তার শরীরটা ঘুরিয়ে স্থির দৃষ্টিতে আগ্রহ ভরে বেঞ্চটার দিকে তাকালো, তারপর আমার দিকে মুখ করে বেঞ্চের দুই ধারে পা ঝুলিয়ে বসলো। কথা বলার আগে ঘরের দরজা জানালার উপর একবার চোখ বুলিয়ে নিল, মুখের পাইপটা টেবিলের উপর রাখলো। এইবার চোখের দৃষ্টি আমার উপর রেখে ফিস ফিস করে বলল, এইটা আমার গোপন কথা, ভয়ঙ্কর রকম গোপন কথা, কারণ আমি একজন খুনি। শুনে আমি খুব ভয় পেয়ে গেলেও নিজের কাছে খুব আশ্চর্য হয়নি, কারণ তার হাব ভাব কথাবার্তা সবই আমার কাছে খুবই ভয়ানক মনে হচ্ছিল। আমি রুদ্ধশ্বাসে তার দিকে স্থির দৃষ্টিতে তাকালাম। আর তার ভয়ার্ত চোখ দুটো স্থির দৃষ্টিতে আমার উপর নিবন্ধ রইল। সে যেন অপেক্ষাই করছিল আমার কাছে কিছু শুনবার জন্য, কিন্তু প্রথমে আমি কিছুই বলতে পারছিলাম না। এই রকম অবস্থায় কোন সুস্থ মানুষ কথা বলতে পারে না। অবশেষে আমি অদ্ভুত ভাবে প্রশ্ন করলাম, ও এই ব্যাপার, এই আপনার গোপন কথা? লোকটি তার অসার হাত দুটো মুষ্টিবদ্ধ করে তার সামনের বেঞ্চের উপর ঠুকে বলল, এইটাই আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আপনার কি ধৈর্য থাকবে আমার কথা শুনবার? আমি মাথা নাড়িয়ে বললাম, বলুন কি হয়েছিল। সে বলল, আমার পূর্বসূরি যদি বাড়িটা উইল করে দিয়ে না যেত তাহলে এসব কিছুই ঘটত না। আমার পূর্বসূরি যদি তার মঠে থাকতেন তাহলে আমি ঘটনার সাথে কখনোই এভাবে জড়িয়ে পড়তাম না। যদিও আমার পূর্বসূরি স্বীকার করেছেন যে তার মঠে তিনি শান্তিতে ছিলেন না, সেখানে সৌহার্দ্য ছিল না, প্রথমে তাই তিনি শান্তি পাবার আশায় এই বাড়িতে এলেন। উইলে শুধুমাত্র তাকে এই বাড়িটাই দেওয়া হয়েছিল, কোন রকম আসবাবপত্র টাকা পয়সা কিছুই দেওয়া হয়নি। প্রথমে তিনি এই খালি ঘরেই এলেন, তারপর দু একটা জিনিস কিনলেন, যেমন এই টেবিল বেঞ্চ, রান্না করবার কিছু সরঞ্জাম, উপরের ঘরে শোবার জন্য একটা ভাঁজ করা খাট, এই এসব। আপনি নিশ্চয় বুঝতে পারছেন তিনি এই বাড়িতে নিজেকে মানিয়ে নিতে চেয়েছিলেন। বাড়িটার নির্জনতা তার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু তিনি অন্য ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন। আপনি নিশ্চয় জানেন কিছু বাড়ি খুবই নিরাপদ, আবার কিছু বাড়ি খুবই বিপজ্জনক। তাই তিনি এই বাড়িতে থাকার আগে দেখতে চেয়েছিলেন বাড়িটা থাকার পক্ষে উপযুক্ত কিনা। বলতে বলতে সে একটু থামল, তারপর খুব আন্তরিকভাবে বলতে শুরু করলো, আমি আপনাকে বন্ধু হিসেবে উপদেশ দিচ্ছি, যদি কখনো আপনি কোনো অপরিচিত বাড়িতে যান তো আগে নিশ্চিত হবেন যে সেই বাড়ি সম্পূর্ণ নিরাপদ কিনা।
আর গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম শারমিন ইয়াতের প্রেজেন্স কুয়াশে। আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। যে গল্পটি শুনছিলাম তার নাম হচ্ছে পাইপ মুখের লোকটি, মার্টিন আর্মস্ট্রং এর লেখা, পড়ে শোনাচ্ছে সেতু। চলুন বাকি অংশটি শুনে এসে পরে কথা বলছি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও এফএম 90.2।
আমি বললাম, ঠিকই বলেছেন, যেমন নোনা ধরা দেওয়াল, উপযুক্ত জল নিষ্কাশনের অভাব, এমন আরো অনেক কিছু। সে তার মাথাটা ঝাঁকিয়ে বলল, না মোটেও তা নয়, যা বলছেন তার চেয়েও ভয়ঙ্কর, ভয়ানক। আমি বলতে চাইছি এই বাড়িতে কোনো প্রেতাত্মা আছে কিনা। আপনি অনুভব করতে পারছেন না? তার মর্মস্পর্শী দৃষ্টি আমার অন্তর্ভেদ করে গেল। বলল, এই বাড়িটা আপনার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে না? আমি তাচ্ছিল্য ভাবে বললাম, ফাঁকা বাড়ি সবসময় অদ্ভুত মনে হয়। আমার কথায় সে সচকিত হয়ে বলল, তাহলে আপনি কি এই বাড়িটার অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করেননি? তার প্রশ্ন শুনে আমার এই প্রথম মনে হলো সত্যি বাড়িটা অদ্ভুত, কিন্তু তার চেয়ে লোকটাকে আমার বেশি অদ্ভুত বলে মনে হচ্ছিল। যদিও বুঝতে পারছিলাম ওর কথার মধ্যে ভয়ঙ্কর কিছু আছে, যার জন্য সমস্ত কিছুই ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমি বললাম, আর পাঁচটা ফাঁকা বাড়ির মতো এই বাড়িটাকে অদ্ভুত মনে হচ্ছে আমার। তার অবিশ্বাসী চোখ দুটো স্থির দৃষ্টিতে আমার দিকে দেখলো আর বলল, আশ্চর্য ব্যাপার, এখনো আপনি কিছুই বুঝতে পারছেন না। অবশ্য এটাও সত্যি, আমার পূর্বশরীর ঠিক আপনার মতোই প্রথমে এরকম কিছুই অনুভব করতে পারেননি। কিন্তু মশাই, এই ঘরটা, ঠিক এই ঘরটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর ঘর, যা আমার পূর্বশরীর কাছে প্রথমে নজরে পড়েনি। যদি বৃষ্টি না পড়তো তাহলে বুড়ো লোকটার বকবক শুনতামই না, কখন উঠে চলে যেতাম। কিন্তু আমার দুর্ভাগ্য, অনবরত বৃষ্টি হয়ে চলছে, আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে, মনে হচ্ছে এখনই বজ্রপাত হবে। বুড়ো লোকটা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এইবার আমি আপনাকে এই ঘরের রহস্যটা দেখাতে পারি, কারণ এটা দেখতে গেলে অন্ধকারের দরকার। এখন যথেষ্ট অন্ধকার হয়ে এসেছে, এখন আমি দেখাতে পারি। সে কোনার ছোট টেবিলটার কাছে গেল, বাতিটা জ্বালালো, তারপর কাঁচের সিমিটা লাগিয়ে বড় টেবিলটার উপর রাখল। ঠিক আমার বাঁ দিকে রেখে বলল, এইবার টেবিলের দিকে ফিরে বসুন। আমি তাই করলাম। এই খালি ঘরটা শেষ প্রান্তে পর্দাহীন পাঁচ পাল্লার ধনুকের মতো কাঁচের জানলাটা আমার ঠিক সামনে ছিল। লোকটা তার ভারী হাতটা আমার কাঁধের উপর রেখে বলল, এখন আপনি যে জায়গায় বসে আছেন ঠিক সেই জায়গায় বসে আমার পূর্বশরী রোজ খাবার খেতেন। এইবার আমি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারলাম না, ঘুরে তার দিকে তাকালাম। আমার খুব অস্বস্তি লাগছিল, কারণ সে আমার পেছনে দাঁড়িয়েছিল, তাকে দেখতে পাচ্ছিলাম না। সে বিস্ময়ে বলল, দয়া করে ভয় পাবেন না, এখন পিছন ফিরে বসুন। এখন কি দেখতে পাচ্ছেন? আমি তার কথা মতো পিছন ফিরে বললাম, শুধু জানালা দেখতে পাচ্ছি, শুধু এইটুকুই। আমি ওর কথা শুনে এক দৃষ্টিতে জানালা দেখতে লাগলাম। বললাম, না কিছুই দেখতে পাচ্ছি না, শুধু জানালার পাঁচটা শাশিতে আমারই পাঁচটা প্রতিফলন দেখতে পাচ্ছি। বুড়ো লোকটি উত্তেজিত কণ্ঠে বলল, ঠিক তাই, ঠিক এই রকমই আরো একজন দেখতেন যখন তিনি খেতেন। তিনি দেখতেন ঠিক তার মতোই আরো পাঁচজন একা বসে বসে খাচ্ছে। যখন তিনি পাত্রে জল ঢালতেন তখন তারাও জল ঢালত, যখন তিনি সিগারেট ধরাতেন তখন তারাও সিগারেট ধরাত। আমি বললাম, অবশ্যই সেই কারণে আপনার পূর্বশরী ভয় পেয়েছিলেন। বুড়ো লোকটি গম্ভীর গলায় বলল, তার নাম ছিল রেভারেন্ড জেমস ব্যাক্সটার। মশাই, এই নামটা কিন্তু মনে রাখবেন, বাইরের কেউ যদি আপনার কাছে জানতে চায় ওই বাড়িতে কে থাকে, তাহলে আপনি অবশ্যই বলবেন রেভারেন্ড জেমস ব্যাক্সটার। দেখুন মশাই, বাইরে কেউ জানে না যে আমি বললাম, ও বুঝেছি, আপনি যা বলছেন তা কেউ জানে না। সে তার গলার স্বরটাকে অস্বাভাবিক ভাবে নিচে নামিয়ে বলল, ঠিক তাই, কেউ জানে না, একটা প্রাণীও জানে না, একমাত্র আপনি প্রথম যার কাছে আমি সব বলছি। আপনাদের এখানে কি কোনো তদন্ত হয়নি? আমি জিজ্ঞেস করলাম। মিস্টার ব্যাক্সারের কেউ কোনো খোঁজ খবর করেনি? সে তার মাথাটা নাড়িয়ে বলল, না। মিসেস বেলস যে প্রথম থেকে তার সবকিছু দেখাশোনা করত, সে পর্যন্ত জানে না যে কি ঘটে গেছে। আমি তার দিকে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালাম, বললাম, আপনি কি বলতে চাইছেন? কি বিষয়ে অবগত ছিলেন না? আমি বলতে চাইছি যে সে আমি নই, তা সে বুঝতে পারে। আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে আমরা দুজনই একই রকম দেখতে, এত মিল যে আপনাকে ওনার ফটো দেখালে আপনিও একই কথা ভাববেন। ঠিক আছে, যাবার আগে আপনাকে ফটোটা দেখাবো, তখন মিলে দেখবেন। এইসব কথা শুনে ভাবলাম, বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক, এখনই আমাকে বেরিয়ে পড়তে হবে। বৃষ্টির জন্য এখানে আটকে থাকার কোনো মানে হয় না। আমি উঠে দাঁড়ালাম, বললাম, ঠিক আছে মশাই, আমি আশা করছি এবার নিশ্চয়ই আপনি মনের গোপন কথাটা বলে আমাকে অনেকটা শান্তি পেয়েছেন। আমার কথাটা শুনে বুড়ো লোকটা খুবই উত্তেজিত হয়ে উঠল। সে উত্তেজনা নিজের হাত দুটো খুলতে আর বন্ধ করতে লাগল। উত্তেজিত কণ্ঠে লোকটি বলল, এখন আপনি কিছুতেই যেতে পারবেন না, এখনো পর্যন্ত আপনি ঘটনার অর্ধেকটাও শোনেননি, কি করে ঘটলো তাও শোনেননি। আমি আশা করছি আপনি নিশ্চয়ই দয়া করে ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনবেন। আমি আবার বেঞ্চটায় বসে পড়লাম, কোনো উপায় না দেখে বললাম, ঠিক আছে বলুন। আমি শুধু এইটুকুই আপনাকে বলেছি যে আমার পূর্বসূরি রোজ এখানে বসে খেতেন, আর জানালার আয়নায় দেখতেন আরো পাঁচজন তাকে অনুকরণ করে খাচ্ছে। যখন তিনি সিগারেট ধরাতেন তখন আরো পাঁচজন সিগারেট ধরাত। আমি বললাম, এটা তো স্বাভাবিক ব্যাপার। বুড়ো লোকটি বিষণ্ন মুখে বলল, হ্যাঁ সে তো স্বাভাবিকই, সবই স্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু এক ভয়ঙ্কর রাত্রিতে আর স্বাভাবিক কিছুই রইল না। লোকটি একটু থেমে ভীতু চোখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? তারপরই তো সেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। যখন আমার পূর্বসূরি তার সিগারেট চালাতেন তখন তিনি আর পাঁচজনকেও লক্ষ্য করতেন, কিন্তু সেদিন সিগারেট ধরাতে গিয়ে তিনি দেখলেন একদম বাঁ দিকের শেষের লোকটি সিগারেট ধরল না, সে পাইপ ধরাল। আমি তো হাসিতে ফেটে পড়ে বললাম, আচ্ছা আচ্ছা এইবার বলুন তো মশাই, তারপর কি হলো? বুড়ো লোকটি উত্তেজনায় তার হাত দুটো পাকাতে লাগলো আর বলল, জানি এটা আপনার কাছে খুব হাসির ব্যাপার, কিন্তু আসলে এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আচ্ছা আপনি যদি এই অবস্থায় থাকতেন আর এই রকম দৃশ্য দেখতেন, তখন আপনিও কি বিচলিত হতেন না? তা তো নিশ্চয় হতাম, যদি সত্যি এটা ঘটতো আর যদি সত্যি এই দৃশ্য দেখতাম তাহলে নিশ্চয় হতাম। সে বলল, সত্যি এটা ভয়ঙ্কর ঘটনা, এতে কোনো রকম ভুল নেই। তারও ভয়ের তো কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল সে যেন নিজেই সবকিছু দেখেছে। আমি তাকে বললাম, দূর মশাই, আপনি তো মিস্টার ব্যাক্সারের কাছ থেকে সব শুনেছেন, এ তো ওনার কথা। সে তার দৃঢ় প্রত্যয়পূর্ণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমি সত্যিই জানি এটাই ঘটেছিল, আমি নিজের চোখে দেখার চেয়েও বেশি নিশ্চিত ভাবে জানি। তাহলে শুনুন, এই ঘটনাটা 5 দিন ধরে চলছিল। আমার পূর্বসূরি প্রতিদিন বিকেলে এই ভয়ঙ্কর দৃশ্যটা লক্ষ্য করতেন। আমি প্রশ্ন করলাম, তাহলে তিনি রাজবাড়ি ছেড়ে চলে যাননি? বুড়োটা ফিসফিস গলায় বলল, তিনি সাহস করে যেতে পারেননি, তাকে এই বাড়িতে থাকতে হয়েছিল এবং আতঙ্কের সাথে প্রতিদিন এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে হয়েছিল। নিঃশ্বাস চেপে লোকটি বলল, ষষ্ঠ রাতে সেই পঞ্চম ছায়াটি মিলিয়ে গেল, চলে গেল, জানালা থেকে চলে গেল। তখন পূর্বসূরি ভয়ার্ত দৃষ্টিতে ঘরের এই ফাঁকা পঞ্চম শাশিটার দিকে তাকিয়েছিলেন। অন্যান্য 4টে শাশিতে তার প্রতিফলন গুলো ভয়ার্ত দৃষ্টিতে ঘরের দিকে তাকিয়েছিল। তিনি ভয়ে ভয়ে ফাঁকা শাশিটার দিক থেকে দৃষ্টি সরিয়ে বাকি 4টের দিকে তাকিয়েছিলেন এবং তারাও সব ভয়ে তাকিয়েছিল তার দিকে অথবা তার পিছনে কারোর দিকে। এরপর তার শ্বাসরোধ হয়ে এলো। বলতে বলতে বুড়ো লোকটি যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, বলল, দম বন্ধ হয়ে এলো কারণ তার গলার উপর চেপে বসে সে দুটো শক্ত হাত যা তার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল। আমার খুব ভয় লাগছিল লোকটার এত ভয় দেখে, তাই অবিশ্বাসী হাসিটা ঠোঁটে এসেও আটকে গেল। বললাম, আপনি তাহলে বলছেন সেই হাত দুটো পঞ্চম লোকটার ছিল? সাপের মতো হেসেস করে সে তার মোটা ভারী হাত দুটো তুলে নিয়ে সে দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, হ্যাঁ সেই দুটো ছিল আমার হাত। এই প্রথম আমি সত্যিই ভয় পেলাম। আমরা পরস্পর কেউ কোনো কথা বলতে পারলাম না। সে খুব কষ্টে শাঁসা করে নিঃশ্বাস ফেলছিল। আমি তাকে শান্ত করবার জন্য খুব নরম গলায় বললাম, তাহলে আপনি সেই পঞ্চম ব্যক্তি? সে তার টেবিলের উপর পাইপটা দেখিয়ে খুব জোরে নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ আমি হচ্ছি সেই পাইপ স্মোকার। আমি উঠে দাঁড়ালাম। আমাকে কে যেন তাড়িয়ে নিয়ে যাচ্ছিল দরজার কাছে, কিন্তু আমার বিবেক আমাকে যেতে দিল না। তাকে একা ফেলে যাওয়া অমানবিক কাজ হবে এই ভেবে আমি যেতে পারলাম না। তার এই ভয়ঙ্কর কল্পনা এবং তার বাজে চিন্তা ভাবনা, তার ক্ষত বিক্ষত মন সবকিছুর জন্য কষ্ট হচ্ছিল। আমি তাকে বললাম, তার দেহটাকে নিয়ে কি করলেন? মনে হলো লোকটি যেন দম বন্ধ হয়ে আসছে, তার দেহ উত্তেজনায় থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা হাত দুটোকে সামনে প্রসারিত করে সে সজোরে নিজের বুক চাপড়ে বলল, এই 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 সেই দেহ, এই সেই দেহ।
দিনে দিনে তো আর কম সময় নিলি না বাবা, রিংটোনটা এখনো টক টক করে বেজে ওঠে। তোর ব্যাটারি তো তোকে নতুনের মতোই শক্তি যোগায়, টাচ স্ক্রিনটাও এখনো মুরগির চোখের মতো কত সুন্দর। এই বয়সে তো একটা দিন দে, আমি জানি তুই পারবি, আরেকবার চেষ্টা কর বাবা।
আপনার পুরানো মোবাইল কি আর জিম পারে? পিকো অ্যাপ ডাউনলোড করুন, ছবি তুলুন, আপলোড করুন এবং মুহূর্তে বিক্রি করুন পুরানো জিনিস। পিকো.com বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস।
Thank you. জলের পালে হাসবে তুমি।
এই গানটা শুনে আপু খুব সুন্দর গাইতো, এত সুন্দর ছিল আমার বোনটা। ওর মেয়ের বয়স 5 বছর হলো এই কয়দিন আগে। খুব আনন্দ হবার কথা ছিল ওর জন্মদিনে, কিন্তু তার আগেই
জরায়ু মুখের ক্যান্সার এভাবেই কেড়ে নিচ্ছে হাজার হাজার নারীর জীবন। ঝুঁকিতে আছেন আপনিও। মারাত্মক এই ক্যান্সার থেকে নিজে বাঁচতে ও প্রিয়জনকে বাঁচাতে আজই ডাক্তারের সাথে কথা বলুন। জনস্বার্থে OGSB সহযোগিতায় GSK
প্রপার্টি লিস্ট খুঁজ।
এখন সময় রাত 12টা।
প্রপার্টি লিস্ট ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
শক্তিশালী সিমেন্টের উপর অনেকখানি নির্ভর করে আপনার স্থাপনার স্থায়িত্ব। 100 মাস ধরে বুয়েট টেস্টে প্রমাণিত হয়েছে শাহ সিমেন্টের গড় শক্তি স্ট্যান্ডার্ড থেকে 40% বেশি। এই ধারাবাহিক সাফল্যের মূলে রয়েছে উচ্চমান সম্পন্ন ক্লিংকার, যেখানে ক্যালসিয়াম অক্সাইড সর্বোচ্চ মাত্রায় থাকে। 2-স্তর বিশিষ্ট অনন্য গ্রাইন্ডিং সিস্টেম উপাদানগুলোর মিহিকণায় রূপান্তর ও সঠিক বিস্তৃতি নিশ্চিত করে। শাহ সিমেন্ট, এক যুগ ধরে বাংলাদেশের সর্বাধিক বিক্রিত সিমেন্ট।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনায় প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অভিন্ন শত্রু দারিদ্র, এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত বখতিয়ার আলম রনির মা সংসদ সদস্য পিনু খানের গাড়ি জব্দ করেছে পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, রনির পিস্তল থেকে গুলি বের হয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল BBIN এর মধ্যে মোটরযান চলাচল চুক্তি সই হয়েছে। সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে 4 দেশের সড়ক পরিবহন মন্ত্রীরা চুক্তিতে সই করেন। বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চুক্তি সই করেন। ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকলে শুধু এই 2 দেশই নয়, লাভবান হবে চীন সহ এই অঞ্চলের আরও কয়েকটি দেশের মানুষ, এমনটাই মনে করেন ঢাকা সফররত চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গো ইয়াজো। সোমবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পর চীনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং যোগাযোগ বাড়াতে আগ্রহী তার দেশ। সোমবার থাইল্যান্ড থেকে 47 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সাম্প্রতিক সময় সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে এই 47 জন থাইল্যান্ডে আটক হয়েছিলেন। অভিবাসী সংস্থা IOM এর ঢাকার জ্যেষ্ঠ প্রকল্প সমন্বয়কারী শাকিল মঞ্জুর জানান, সোমবার সন্ধ্যায় এসব অভিবাসী বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় পৌঁছায়। শুনলেন এক যুগ ধরে বাংলাদেশের সর্বাধিক বিক্রিত শাহ সিমেন্টের সৌজন্যে রাত 12টার ABC খবর। ফিরে যাচ্ছে ABC-র অন্যান্য আয়োজনে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ABC রেডিও FM 89.2। আর যে কোনো সময় সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 2221 এই নম্বরে।
৩ টাকা কমে মোজো 500 মিলি এখন 25 টাকা।
শুনছেন এনার্জির দুনিয়া, ব্রট টু ইউ বাই রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক। You charge yourself. Let me go, let me go. I can get
music exclusively composed by Fua. মোজো 500 মিলি এখন 25 টাকা
ছেলে
সোনার টুকরা ছেলে তিন সাবজেক্টে পিএইচডি করা গুলশানে চারটে ফ্ল্যাট বাবা ডাক্তার লম্বায় তা মনে করেন ছয় ফুট তো হবে গায়ে জ্বালাবার পর্দা দেখতে মাসাল্লা আপনার মেয়ের সাথে তো মানাবে না ও
ঘটক সাহেব ফ্রুটিকা খান
এই ছেলে তিনবার ডিগ্রি পরীক্ষা দিয়েও পাস করতে পারে নাই গুলশানের সাইজ একটা ফ্ল্যাটের কি একটা কাছে মাথা জুড়ে তার শক্ত একখান তা
পিওর ফ্রুটিকার এই এক গুণ কখন যে মনকেও পিওর করে দেবে বুঝতেই পারবেন না ফ্রুটিকা একটু বেশি পিওর
আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর আপনার সাথে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2। শুরু হয়ে গেল অর্থাৎ আমাদের দ্বিতীয় ঘন্টার কুয়াশার মূল কাহিনীর সময়। আর এর আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে এমন মজার সব অফার। অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, আর সাথে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবে কিনা জানতে ডায়াল করো *222*2 হ্যাশ, আরো জানতে ভিজিট করো facebook.com/airtelbazaar। আর আজকে আমাদের কাহিনী প্রথম অংশ শুনবো, গল্প বলছি না কোনো কিছু, শুধু যে লিখেছে তার নাম বলছি, মশিউর রহমান শান্তর লেখা আজকের কাহিনী। প্রথম পর্বটি এখন শুনবো, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে বাকিটা শুনবো। আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 222 আমার নাম্বার। লিখতে গেলে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন। শুরু করছি গল্পের প্রথম পর্ব, আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। ফিরে আসব প্রথম পর্বের পর ছোট্ট একটা বিরতি নিয়ে। শাফিন, মনীষা, শাহেদ এবং নুসাইবা চারজন মিলে দূরে কোথাও ঘুরতে যাবার প্ল্যান করতে করতে এখন ক্লান্ত। কেন জানি ঠিক প্ল্যান মতো কোথাও যাওয়া হয়ে ওঠে না। প্রতিবারই প্ল্যান করা হয় রাতের রাস্তায় সারা রাত গাড়িতে ঢাকার এই প্রান্ত থেকে সেই প্রান্তে ঘুরে বেড়াবে। দরকার হলে ঢাকার বাইরের কোনো এক হাইওয়েতে চলে যাবে, গভীর রাতে কোনো একটি ছোট্ট চায়ের দোকানে বসে চা খাবে, ঘুরতে ঘুরতে জম্পেশ আড্ডা হবে। কিন্তু কিছু জিনিস কেন জানি কথার মাঝেই আটকে থাকে। কথা আটকে থাকলেও সময় তো আটকে থাকে না। দেখতে দেখতে চারজনের ক্যাম্পাস আড্ডা শেষ হয়ে গেল। মনীষা এবং শাফিন নিজেদের মতো বিয়েও করে ফেলল। নুসাইবা সাহেব বিয়ে না করলেও এক অফিসেই চাকরি পেয়ে গেল। তবে এত কিছু হওয়ার পরও সেই রাতের বেলা ঘুরতে বের হবার প্ল্যানটি এখনো প্ল্যানই হয়ে আছে। তবে এবার কেন জানি এই প্ল্যান সত্যি হবার একটা সম্ভাবনা দেখা দিল।
তাহলে তুই ডিরেক্টর হয়ে যাচ্ছিস? আরে বাবা, এখনো তো হইনি।
হতে আর কতক্ষণ? আমার কাছে অবশ্য শাকিলের আইডিয়াটা মন্দ মনে হচ্ছে না। ওর সাথে আসলে এই ব্যাপারগুলোই যায়। শাফিনের কোনো কিছু তোর কাছে কখনো মন্দ লেগেছে বলতো? আজীবনই তো তোর ওর সব কিছুই পছন্দ হয়।
আমার বউ বলে কথা। মনীষা, তুমি চা বানাচ্ছ না কেন?
বউ হবার পর কি পরিবর্তন, বান্ধবী তখন তুই থেকে তুমি হয়ে যায়। আহা, কি রোমান্টিক!
আমি না হয় বিয়ের পর তুমি বলি, কিন্তু তোরা যে সেই ক্যাম্পাস থেকে ছুটে প্রেম শুরু করেছিলি সেটা মনে নেই? ওগো তুমি এটা, ওগো তুমি ওটা। আমি কিন্তু কিছুই ভুলিনি মিসাইবা।
আরে বাবা, বিয়ের আগে তুমি বলার প্র্যাকটিস করতেছি, বুঝিস না কেন?
তা প্র্যাকটিস করলেই চলবে, ম্যাচেও তো খেলতে হবে নাকি?
আরে ধুর, তুমিও না শাকিন, কি বলছি কি যে বলো।
আরে তুমি বুঝবে না, তুমি যাও, চা বানাতে যাও।
এত অস্থির হচ্ছে কেন? সময় হলে আমি নিজেই যাব।
উফ, তুমিও না মনীষা, এত অল্পতে এমন রেগে যাও কেন?
শাফিন, তোর বউ বলে কথা, তোমার ঝাড়িটা কিন্তু আমার বউয়ের মতনই দেয়।
তোমার কি এখন এখানে ঝগড়া করবার সাধ জেগেছে? আর বিয়ের আগেই বউ বলছো কেন?
কেন, বিয়ে কি অন্য কারোর সাথে হবে বুঝি? আর ঝগড়ার সাথে আমাকে মিলাচ্ছো কেন? শোনো, ঝগড়া আর আমি দুটো হচ্ছে দুই দুনিয়ার জিনিস।
ছেলেরা এত নাটক কিভাবে করে বলতো মনীষা?
উফ, তোদের ডাকলাম আমার টেলিফিল্মের ব্যাপারে কথা বলতে, আর তোরা কিনা নিজেরা টেলিফিল্ম বানানো শুরু করে দিলি।
টেলিফিল্ম না মামা, এটা বাচ্চা জীবনের গল্প। বিয়ের আগেই আমার হালুয়া টাইট করে দেয়, বিয়ের পর যে কি হয় কে জানে।
ভালো কথা মনে করছি, তোদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়। বিয়ে করছিস না কেন?
কেন, আমাদের বিয়ের গল্প নিয়েও কিছু বানানোর চেষ্টা করছিস নাকি? আচ্ছা যাই হোক, আমাদের বিয়ের কথা বাদ দে, তোর টেলিফিল্মের গল্পটা কি সেটা বল এবার।
নিশ্চয়ই কোনো প্রেমের গল্প? না, আমি ওকে বলেছিলাম প্রথম কাজটা কোনো প্রেমের গল্প নিয়ে করতে, মিষ্টি কোনো একটা প্রেমের গল্প, কিন্তু ও বলল
যেটা বুঝো না সেটা নিয়েই কথা বলো। শোনো, এখন আর এই প্রেমের গল্প কেউ দেখে না, চ্যানেলকে কোনটা দিলে চ্যানেল খাবে সেটাও তো বুঝতে হবে। সাহেব কি বলিস?
তা তো অবশ্যই, তবে তুই কি একেবারে পুরোপুরি ডিরেক্টর হিসেবেই কাজ করবি বলে ঠিক করেছিস নাকি?
আমাকে তো চিনিস, তোর কি মনে হয় আমাকে দিয়ে অন্য কিছু হবে? ব্যাংকে চাকরি টাকরি করবার হলে তো আগেই করতাম, একটু আলাদা কিছু করবার ইচ্ছে তো আগে থেকেই ছিল, আর এখন মনে হচ্ছে সেই ইচ্ছে পূরণের সময় চলে এসেছে।
তা অবশ্য ঠিক বলেছিস।
চায়ের সাথে সিগারেট না খেলে আমার দম বন্ধ হয়ে যায়।
শাফিন, ঘরে কিন্তু একদমই চলবে না।
উফ, এই সাহেব চল তো সাথে যাই, চা খেতে খেতে তোকে টেলিফিল্মের গল্পটা বলবো, আর সিগারেটের টান দিব। মহিলাদের যন্ত্রণায় কিচ্ছু করা যায় না, তা যাওয়া যায়, চল।
শাফিনের স্বভাবটা একটু অন্যরকম, কোনো কিছুই তার মনে ধরে না। আবার যদি কোনো কিছু ভালো লেগে যায় তাহলে সেটার বাইরে কোনো কিছুই চিন্তা করতে পারে না। এখন তার মাথার পুরো অংশ জুড়ে খেলা করছে নতুন টেলিফিল্মের গল্প, একটি না বেশ কয়েকটি গল্প, আর বেশ কয়েকটি গল্পের কারণেই রীতিমতো কনফিউজ হয়ে আছে শাফিন। তবে সাহেবকে পেয়ে তার খারাপ লাগছে না, সাহেব রোসাইবা অফিস নিয়ে ব্যস্ত থাকে তাই দেখা এখন খুব কমই হয়। দেখা যেহেতু আজ হয়েছে, সাহেবের থেকেও যদি কিছু একটা আইডিয়া পাওয়া যায় তাহলে মন্দ হবে না। শাফিন ছাদে উঠে সিগারেটে টান দিতে দিতে গল্পগুলো শেয়ার করতে শুরু করে। যদিও সাহেব এ ব্যাপারে তেমন কোনো হেল্প করতে পারবে না, এই ব্যাপারে শাফিন 100% নিশ্চিত। একটা টিউবলাইট আর সাহেবের মাঝে তেমন একটা পার্থক্য কখনোই খুঁজে পায় না শাফিন। ও হ্যাঁ, ছোট একটা পার্থক্য আছে অবশ্য, টিউবলাইট সুইচ টিপলে জ্বলে আর সাহেব সুইচ ছাড়াই জ্বলে। তবে শাফিনের আগেই কথা বলে উঠল সাহেব।
ভালোই করেছিস, ছাদে এসে বেশ ভালো লাগছে রে, আজকের বাতাসটা না বেশ ভালো।
আমার তো বেশিরভাগ সময়টা ছাদেই কাটে, চিন্তা ভাবনা করবার জন্য ছাদ হচ্ছে বেস্ট প্লেস।
যাই হোক, তোর টেলিফিল্মের গল্পটা বলতো, গল্পটা কি ঠিক করেছিস? বাঙালিরা তো প্রেমের গল্পই পছন্দ করে, একটা জোস প্রেমের কাহিনী বানাতে পারলে একদম হিট হয়ে যাবে।
না, আমি বানাবো সুপার ন্যাচারাল স্টোরি, পুরাই হরর মুভির মতো হবে আমার টেলিফিল্ম। মানুষ কনফিউজ হয়ে যাবে, সবাই একবার ভাববে মুভি আর একবার ভাববে টেলিফিল্ম,
তাহলে তো সমস্যা নেই।
হ্যাঁ যাই হোক, গল্পটা তো আগে বল। প্রথম গল্পটা একটা মেয়েকে নিয়ে, আহামরি কোনো কঠিন গল্প না। একজন স্ক্রিপ্ট রাইটারের সাথে গল্পের প্লট নিয়ে কথা বলেছি, একটা নির্জন গেস্ট হাউসে একটা মেয়ে সুইসাইড করে, অনেক অনেক দিন আগেই সুইসাইড করে। তারপর সেই গেস্ট হাউসে কিছু ছেলে মেয়ে যায় এবং সেখানে সেই মেয়েকে দেখে।
আরে দূর, এটা তো কমন কনসেপ্ট।
কি বলিস কমন, আর সুপার ন্যাচারাল জিনিসগুলো তো একটু কমন হবেই তাই না? ভূত প্রেত নিয়ে তো অনেক গল্প হয়ে গেছে, এখন যা হবে তা হলো সেই গল্পগুলোকে নতুনভাবে উপস্থাপন করা।
আরে না, এটা কোনো কথা বললি? আচ্ছা যাই হোক, বাকি গল্প কি?
বাকি গল্প একটি মেয়েকে নিয়ে, মেয়েটা তার বড় বোনকে মেরে ফেলে, তবে সে যে খুনি তা একদম শেষে বোঝা যাবে, মানে পুরো দৃশ্যটা আমরা শেষে গিয়ে দেখাবো। প্রথম থেকে মনে হবে যে মেয়েটি নায়িকা, বোন মরে যাওয়াতে একদমই হতাশ, কিন্তু পরে গিয়ে দেখা যাবে মেয়েটি আসলে ভিলেন, আর নিজের বোনকে নিজেই মেরে ফেলে কারণ বোন জেনে যায় হোম থিয়েটারের সাথে মেয়েটির রিলেশন চলছে।
এইটাই বানাবো, অস্থির কনসেপ্ট।
আগেটা ভালো লাগে না যে? তা নিয়ে মিটিং করছি, তবে প্রথমটা বানানো সহজ হবে, এক লোকেশনে শুট শেষ করে ফেলা যাবে, তাহলে কম বাজেটে ভালো কিছু বানানো যাবে, যদিও বাজেট অনেক কম।
তাও ঠিক, আমি তো বাবা ওই টিভিওয়ালাদের ইনকামের কোনো কিছুই বুঝি না।
তো সেটা না বুঝলে চলবে, এখন তুই কি বলিস কোনটা করবো?
দ্বিতীয়টাই তো ভালো মনে ছিল। আচ্ছা তুই আর একটু ভেবে দেখ।
শোন, ভেবে তো দেখবই, তবে তার আগে লোকেশন দেখতে যাব। তোর নিশ্চয়ই রাতে অফিস থাকে না? আমি এই সপ্তাহেই যাব, তুই, নোসাইবা, মনীষা আর আমি এই চারজন মিলে যাব হরর প্লেস খুঁজতে।
এই আইডিয়াটা মন্দ না রে।
সারা রাত আমি ড্রাইভ করবো, রওনা দিব ঠিক সন্ধ্যার পর, তাহলে ঠিক জায়গায় পৌঁছাবো একদম মধ্যরাতে।
মজাই হবে, কিন্তু হরর প্লেসে মহিলা নিয়ে কি আবার কোন বিপদে পড়ি?
আরে ধুর, কিসের বিপদ? যদি বিপদ হয় তাহলে তো আরো ভালো, টেলিফিল্মের গল্পে সেটাকে অ্যাড করে দিব, কাহিনী অস্থির হয়ে যাবে।
ভালোই হবে, তবে ভূত প্রেত নিয়ে সব মজা করতে গিয়ে আমরা আবার জোকার না হয়ে গেলেই হয়।
তাহলে তুই কিন্তু পরে আবার অফিসের কথা বলে কেটে পড়তে পারবি না, কেটে পড়লে তোর খবর আছে, আমি আগেই বলে রাখছি।
আরে না, আমি ফুটবো না। তুই টেলিফিল বানাচ্ছিস আর আমি ফুটে যাব, এটা হয়? আর নুসাইবাকেও ফুটতে দিব না, ছিস, এটা নিয়ে একদম চিন্তা করিস না।
চল নিচে গিয়ে ওদের জানিয়ে দিই, নয়তো পরে বলবে তোমরা নিজের নিজের সব প্ল্যান করেছো কেন। মেয়ে মানুষ বুঝিস না, এক একটা অভিমানের দোকান নিয়ে বসবাস করে। চল।
অবশেষে পরিকল্পনা হয়ে গেল, সারা রাত হাইওয়েতে জার্নি করবার মজাই আলাদা। তবে মনীষা একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত, চিন্তার কারণ হচ্ছে শাকিল। শাকিলের মাথার কোনো ঠিক ঠিকানা নেই, ও যদি মনোযোগ দিয়ে কাজ করে তাহলে সেটা ভালো হবে, এই ব্যাপারে মনীষার কোনো সন্দেহ নেই। তবে ওর সন্দেহের জায়গা হচ্ছে যদি টেলিফোন বানাতে গিয়ে শাকিল লসে পড়ে যায় তাহলে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে, কারণ শাকিল ইতিমধ্যে বিশাল একটা বাজেট করে রেখেছে। এই বাজেট যদি প্রফিট হিসেবে ফিরে না আসে তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক। মনীষা তাই এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত, কিন্তু শাফিন যে পরিমাণ এক্সাইটেড, ওকে এসব নিয়ে কথা বলতেও তো মনীষার ভয় হয়, কখন কি ভেবে বসে। তবু ঘুমোতে যাওয়ার আগে বারান্দায় কফি খেতে খেতে মনীষার টোটাল ইনভেস্টের প্রসঙ্গটা তুলল।
আচ্ছা শাফিন, তোমার কি মনে হয় তুমি যে বাজেটে টেলিফিল্ম বানাতে চাচ্ছ সেটা কি উঠে আসবে?
হঠাৎ এই প্রশ্ন? তোমার বাবা আমাকে সাহায্য করছে তাই টেনশন হচ্ছে?
আরে না, সেরকম কিছু না, এমনিতেই জানতে ইচ্ছে করছিল আর কি।
আমি যা ইনভেস্ট করছি তার অর্ধেকটা হয়তো উঠে আসবে, বাকি অর্ধেক নিশ্চিত না।
তাহলে এত টাকা ইনভেস্ট করে কি লাভ?
সবকিছুতে লাভ ক্ষতি কেন খোঁজে মনীষা? যাই হোক, এটা নিয়ে আমার আর কথা বলতে ইচ্ছে করছে না।
তুমি যাই করো আমি তোমার পাশে আছি, কিন্তু যাই করবে ভেবে চিন্তে করবে প্লিজ।
আরেক কাপ চা নিয়ে এসো, তোমায় একটা জিনিস বুঝিয়ে বলি।
ঠিক আছে, একটু ওয়েট করো, নিয়ে আসছি, এক মিনিট।
এত দ্রুত কিভাবে নিয়ে আসলে?
আরে বানিয়েই রেখেছিলাম, তুমি সিরিয়াস কিছু বলতে গেলে বেশি চা খাও, সেটা তো আমি জানি।
শোনো, তোমার বাবা যেমন বিজনেস করে আমিও ঠিক সেরকমই বিজনেস করতে যাচ্ছি, ব্যাপারটা খুব সিম্পল, তবে ওনারটা আর আমারটা একটু আলাদা, আমার বিজনেসটাও হবে আলাদা।
তুমি টেলিফিল্ম বানাচ্ছো, এখানে বিজনেস কিভাবে আসলো?
যেখানে ইনভেস্ট সেখানেই বিজনেস, এটা সবসময় মাথায় রাখবে। আমি যেমন টেলিফিল্ম বানাচ্ছি, এটা কে কিনে নিচ্ছে?
কি আবার চ্যানেল?
তো এখানে ওদের লাভটা কি?
ওরা মানুষকে দেখাচ্ছে।
ওরা শুধু শুধু মানুষকে দেখাচ্ছে, এটাই ওদের লাভ?
তাহলে?
তাহলে হচ্ছে বিজনেস, এখানে একটা চেইন মেইনটেইন করে বিজনেস করা হয়। এক্সাম্পল ধরো, আমি টেলিফিল্ম বানালাম 4 লাখ টাকা খরচ করে, তারপর সেটা মানে সেই সময়ের বিজ্ঞাপনের চাংটা 8-10 লাখ টাকায় তারা বিক্রি করে দিল টেলিকম কোম্পানির কাছে, আর টেলিকম কোম্পানি সেই সময়ের দর্শকদের কাছে পৌঁছে দিল তাদের বার্তা, বুঝছো এখন? তবে সব সময় টেলিকম কোম্পানি কিনবে তা তো নয়, বিজ্ঞাপন দেওয়ার কোম্পানির তো আর অভাব নেই।
হয়েছে, তুমি তোমার এই বড় বড় লেকচার আমাকে আর শুনিও না, আমার লোকেশন কবে দেখতে যাচ্ছি সেইটা বলো। ভালোই হবে, রাতের বেলা লং ড্রাইভে করে যাবার মজাটাই আলাদা।
শনিবার?
এতবার থাকতে শনিবার কেন?
শনিবার শুনলেই কেমন যেন একটা শনি শনি গন্ধ আসে।
শনির আমার গন্ধ আছে সেটাই তো জানতাম না।
ওকে শনিবারই চলো, লোকেশন দেখতে যাওয়া নিয়ে কথা।
কিছুক্ষণ পরে শাফিল এবং মনীষা ঘুমিয়ে পড়ল। মজার বিষয়, শাফিল প্রায় প্রতি রাতেই এক একটা স্বপ্ন দেখে, তবে কখনোই কোনো স্বপ্ন কোনোভাবেই মনে করতে পারে না। তবে এবার ঘটনা ঘটল অন্য। গভীর রাতে শাফিল খেয়াল করল, ঠিক স্বপ্ন না, স্বপ্নের মাঝেই বাস্তবতার একটা রেশ পাওয়া যাচ্ছে এবং স্বপ্নটাই কিছুক্ষণের জন্য মনে হলো সত্যি। স্বপ্নটা তেমন কিছু না, খুব স্বাভাবিক ব্যাপারই দেখল শাফিল। একটি গাড়িতে করে শিয়ার মনীষা দূরের এক হাইওয়ে দিয়ে যাচ্ছে এবং যেতে যেতে
রাতের হাইওয়ে কি সুন্দর দেখেছো।
আমি বহুবার দেখেছি, আমার তো মনে হয় ঢাকা যদি আজীবন এমন হতো তাহলেই ভালো হতো।
এরকম মনে হলেই তো হবে না,
রাতে রিক্সা দিয়ে ঘুরবার মজাও কিন্তু আলাদা।
তুমি তো বারবারই বলো, বিয়ের আগে কতবার বলতে বিয়ের পর রাতে এদিকে যাবে সেদিকে যাবে, আর এখন
সামনে এটা কি দেখা যাচ্ছে?
আরে তাই তো, উপর নাকি
কি ব্যাপার? এ তো দেখি রাস্তা বন্ধ করে রেখেছে।
আমার আমার ভালো লাগছে না, কোনো অশুভ লক্ষণ না তো?
আমি সবাইকে নিয়ে মরবো।
চল আমাকে
এই রাস্তায়, আমি যখন মরলাম তখন তো কেউ আমাকে ছাড়েনি। আমি কেন থাকবো, আমি কেন থাকবো?
আমি নিশ্বাস নিতে পারছি না, একদমই নিশ্বাস নিতে পারছি না।
হাই শাকিন, কি হলো তোমার, চিৎকার করছো কেন?
ঘুমের মাঝে শাফিলের চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল মনীষা। শাফিলকে প্রথম ঘুমের মাঝে চিৎকার করতে দেখে অবাক হলো মনীষা। শাফিলকে ডেকে তুলেই পানির বোতল নিয়ে এলো শাফিনের জন্য। শাফিনের জন্য মাঝে মাঝে খুব মায়া হয় মনীষা। মায়া তো সবসময়ই হয়, মাঝে মাঝে একটু বেশি মায়া হয়। স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর ওকে দেখে আরো বেশি মায়া লাগছে মনীষা। কেমন অসহায় মতো দেখাচ্ছে শাফিলকে, অথচ এমন কিছুই হয়নি। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন দেখে এমন ভাবে কেউ চেঁচামেচি করে? কিছু ছেলে মানুষের মনে হয় শাফিনের দিকে কখনোই যাবে। পানিতে এগিয়ে দিতে দিতে মনীষা বলল,
কেমন দেখলে যে বাচ্চাটার মতো একদম চিৎকার করে উঠলে?
না মানে ঠিক কেমন জানি, এ তো স্বপ্ন সেটা বুঝতে পারিনি।
তুমি বাচ্চাই থেকে গেলে শাফিন।
হাসছো কেন, আমাকে জোকার টাইপের লাগছে?
তুমি অলওয়েজই জোকার, নতুন করে জোকার লাগবে কেন?
ভালো বলেছ।
তা কি এমন স্বপ্ন দেখা হলো যে আমার জোকারটা ভয় পেয়ে গেল?
না তেমন কিছু না, দেখলাম তুমি আমি মিলে লং ড্রাইভে গিয়েছি।
আচ্ছা, তাহলে আমি এত ভয়ের কারণ কেন? অন্য কারোর সাথে যাওয়ার প্ল্যান ছিল নাকি যে আমাকে দেখে ভয় পেয়ে গেলে?
ধুর তুমিও না, সব কিছু নিয়ে ফান করো, আমি দেখলাম কি আর তুমি বলছো কি।
আচ্ছা বলো তাহলে কি দেখলে, আমি ডাইনি হয়ে গেছি এমন কিছু?
আর না, সিরিয়াস জিনিস।
কি অ্যাক্সিডেন্ট হয়েছে এমন দেখেছো?
দেখলাম তুমি আমি যাচ্ছি আর রাস্তায় একটা কুকুর।
সেই কুকুর দেখি তোমার অবস্থা খারাপ, মজা পাচ্ছি, মাঝে রাতে খুব মজা পাচ্ছি শাফিন।
দেখলাম কুকুরটা হঠাৎ করে একটা মেয়ে হয়ে গেল আর আমার গলা টিপে ধরলো।
ধর তুমিও না শাফিন, যাই হোক এখন ঘুমাও।
ঘুম আসছে না, স্বপ্ন দেখে এখন মেজাজ খারাপ লাগছে।
থাক আর মেজাজ খারাপ করতে হবে না, তুমি বসো আমি চা বানিয়ে আনছি।
আচ্ছা ঠিক আছে যাও।
শনিবার আসার সাথে সাথেই লোকেশন দেখার প্ল্যান ক্যান্সেল হতে বসল, কারণ শাহেদ আর নুসাইবা কোনো একটা কাজে আটকে গেছে। এদিকে শাফিনের খুবই মেজাজ খারাপ, কোনো কিছু গুছিয়ে করা হয় না। আসলে দোষটা তার নিজের, কেন যে আগ বাড়িয়ে সবাইকে দাওয়াত দেয়। শাহেদ আর নুসাইবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে শাফিন ডিসিশন নিল, মনীষাকে নিয়েই সে একাই রওনা করবে। গাড়ি নিয়ে বের হবার জন্য তারা দুজনেই প্রস্তুত, দরকার নেই অন্য কারো। কিন্তু শেষ মুহূর্তে শাহেদ আর নুসাইবাও এসে হাজির, রাগ করবে করবে করেও কেন জানি শেষ মুহূর্তে আর রাগ করতে পারলো না শাফিন। আর মনীষা তো কখনো এসব বিষয়ে রাগ করেই না। তারপর চারজন মিলে শুরু করলো যাত্রা, গন্তব্য পুরনো এক রেস্ট হাউসে যেখানে কেউ থাকে না, তবে কারো মধ্যে ভয় ছিটে কোথাও নেই। আর থাকবেই বা না কেন, এখন কি আর সেই দিন আছে যে ভূতের ভয়ে মানুষ অস্থির হয়ে থাকবে।
তাহলে আমরা যাচ্ছি কোথায়? এত দেরি করে এসে তুই এটা জিজ্ঞেস করছিস? মনীষা ওরে বলো আমরা কোথায় যাচ্ছি।
কোথায় আবার? সেই পুরনো গেস্ট হাউসে রাতের বেলায় যাচ্ছি, সেটাই হচ্ছে বড় কথা। ঠিক কতবার প্ল্যান করেছিলাম ভার্সিটিতে থাকতে, সেই প্ল্যান সাকসেস হলো এই চাকরিজীবী হবার পর।
এমনই হয় রে, যখন যেটা ইচ্ছে হয় তখন কি আর সেটা করা যায়।
ফাইনালি তোরে থ্যাঙ্কস, তুই টেলিফিল্ম বানানোর প্ল্যান না করলে এটাও হতো না।
তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা ভালো কথা, আমরা যাচ্ছিটা কোথায়, মানে গেস্ট হাউসটা কোথায়?
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একটু ভিতরে। টেনশন নিস না, আজ অ্যাডভেঞ্চারাস কিছু অবশ্যই হবে,
কারণ আমরা যখন পৌঁছাবো তখন রাত প্রায় 3:30 বাজবে।
কিন্তু পৌঁছে এত রাতে তুমি লোকেশন কিভাবে বুঝবে?
সবকিছু ফিলের ব্যাপার, রাতে না গেলে বুঝবে কি করে লোকেশন হরর কি না। তবে রাতে গিয়ে আমরা উঠবো কোথায়? তো লোকেশন না হয় দেখলাম, তারপর পুরো রাত ওখানেই কাটাবো নাকি?
হ্যাঁ তা নয়তো কি, তোর কি ধারণা আমরা শুধু এত রাতে গিয়ে ওটা দেখে আবার চলে আসবো?
ওমা আমি তো তাই ভাবছিলাম।
শাহেদ বাদ দাও, থাকলে থাকবো, আমার তো মজাই লাগছে। আচ্ছা গান ছাড়ো না, গান শুনতে খুব ইচ্ছে করছে।
দাঁড়াও ছাড়ছি।
রাতের বেলা হাইওয়েতে জানি এক অদ্ভুত মজা, কিন্তু বড় বড় রাস্তাগুলোতে অনেক বড় বড় রহস্য লুকিয়ে থাকে, যার কিছুটা হয়তো চোখে পড়ে আবার কিছুটা চোখে পড়েও না। শাফিনের গাড়ির গতি প্রায় তুফানের মতো, তাই খুব একটা দেরি হলো না কুমিল্লার কাছাকাছি পৌঁছে যেতে। তবে অনেকটা কাছাকাছি আসার পরেই দেখা দিল সমস্যা, স্পিডে চলা গাড়ির গতি আস্তে আস্তে একদমই কমে গেল এবং হঠাৎ করে জোরে ব্রেক। এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় আছেন আপনি, আর সাথে আছি শারমিন। আর আজকে যে কাহিনী শুনছি তাতে চারজনের কথা ইতিমধ্যে শুনতে পেয়েছি, শাফিন, মনীষা, শাহেদ এবং নুসাইবা, যে চারজন একসঙ্গে পড়তো, চারজন বন্ধু ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়তো। এবং একটা সময় ইউনিভার্সিটি লাইফ শেষ করার পর শাফিন মনীষা বিয়ে হয়ে যায়, আর শাহেদ এবং নুসাইবা বিয়ে না হলেও তারা একই অফিসে কাজ করে। এবং তাদের ইউনিভার্সিটিতে পড়াকালীনই তাদের মধ্যে একটা সবসময় খুব তারা অ্যাডভেঞ্চারাস ছিল, তাদের মনের মধ্যে সবসময় একটা প্ল্যান ঘুরতো, তারা একটা প্ল্যান করতো সবসময় যে তারা হাইওয়েতে ঘুরতে যাবে রাতের বেলায়। কিন্তু সেই প্ল্যান আর বাস্তবায়িত তাদের স্টুডেন্ট লাইফে কখনোই হয়নি। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে, দুজনে বিয়ে হয়ে গেছে আর দুজনে একসঙ্গে চাকরি করছে। তো তেমনি একদিন শাহিদ এবং নুসাইবা বেড়াতে এলো শাফিন এবং মনীষার বাড়িতে, এবং সেখানে এসে তারা প্ল্যান করলো যে তারা আসলেই একদিন রাতের বেলা হাইওয়েতে করে লং ড্রাইভে যাবে কোথাও। আর ইতিমধ্যে শাফিনের ব্যাপারটা জানা গেল যে শাফিন একটি টেলিফোন করছে যেখানে প্রচুর টাকা পয়সার ইনভেস্টমেন্ট রয়েছে, তার স্ত্রী সেটা নিয়ে বেশ ভয়ও পাচ্ছে, অর্থাৎ মনীষা ভয় পাচ্ছে। এবং একইভাবে শাফিন খুব ভয় পেয়ে গেল। আর তাদের প্ল্যান হলো তারা শনিবার রাতে যাবে, এবং এমনভাবে আমি যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল সত্যি সত্যি বলে চলে গেছে, তারা আসলে সেটা স্বপ্ন ছিল। তো যাই হোক, অবশেষে তারা চারজন মিলে গেল রাতের বেলা লং ড্রাইভে, এবং কি হলো হঠাৎ করে ব্রেক করলো গাড়ি। তারপরে আসলে কি সামনে কিছু ছিল নাকি শুধু শুধু ব্রেক করলো নাকি ভয় দেখাবার জন্য শাফিন এমনটা করলো, সেটা জানবো এই পর্ব থেকে। আপনি আছেন একটু প্রেজেন্স কুয়াশায়, আর আমাকে লিখবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 221। এই পর্বের পরে চলে যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, তারপর আবার ফিরছি।
কি ব্যাপার?
দাঁড়া,
বুঝলাম না তো, হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে।
এত রাতে এমন এক জায়গায় গাড়ি নষ্ট হলো, এটা কোনো কথা? শাসিন, আমার কিন্তু এখন ভয় লাগছে।
অকারণে ভয় পেও না তো। আর গাড়িতে কি হয়েছে আমি দেখছি, দাঁড়াও। আরে এখন তো কোনো মেকানিকও পাবো না। মেকানিক লাগবে না, খুব একটা দূরে না, সেই গেস্ট হাউসের আশেপাশেই আছি আমরা। গেস্ট হাউসে কেউ না থাকলে আমরা কাছে থাকলেও বা ঢুকবো কীভাবে? মজিদ নামে একজন চাচা আছেন, কেউ না থাকলে উনি ওটা দেখাশোনা করেন। আর ওনাকে জানানো হয়েছে আমরা রাতে যাচ্ছি, তো কোনো প্রবলেম হবে না।
আচ্ছা, এই দূরে ওটা কিসের আলো দেখা যাচ্ছে? চায়ের দোকান নাকি? তুই না ভয় পাচ্ছিস, তাহলে আশেপাশের কথা ভুলে চুপচাপ গাড়িতে বসে থাক।
শাফিন, সামনে ওটা মনে হয় চায়ের দোকানই মনে হচ্ছে রে। আমি বরং দেখি, এত রাতে যেহেতু খোলা আছে, দেখি কোনো সাহায্য পাওয়া যায় কিনা।
চলো, আমিও তোমার সাথে যাবো। তোরা সব চলে যাবি, শাফিন তুমিও চলো।
আরে গাড়ির কোন দিকে প্রবলেম হয়েছে সেটাই তো বুঝতে পারছি না, আর তুমি বলছো যাওয়ার কথা। তুমি যাও, আমি গাড়ির ব্যাপারটা দেখছি।
শাফিন গাড়ি ঠিক করাতে ব্যস্ত হয়ে গেল, আর বাকি তিনজন মানে নুসাইবা, শাহেদ আর মনীষা গেল সামনের দিকে। তবে একটু হাঁটতে তারা অবাক হলো, দূর থেকে যে চায়ের দোকানটা মনে হচ্ছিল সেটা এখন কিছুই মনে হচ্ছে না। কোনো আলো তো দূরের কথা, হঠাৎ করেই পুরো অন্ধকার মনে হচ্ছে চারদিক। এদিকে শাফিন গাড়ি ঠিক করতে গিয়ে হঠাৎ করেই খেয়াল করলো তার চারপাশে কেউ একজন ঘুরছে। বারবারই অদ্ভুত এক ভোগান আছে, বারবারই মনে হচ্ছে চোখ পড়ার সাথে সাথে কেউ একজন আড়ালে চলে যাচ্ছে। কিন্তু গাড়ি যখন ঠিক হয়ে যাবে এমন অবস্থায় সবই পুরো স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে 20-22 বছরের এক তরুণী সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে।
কে? কে আপনি? এত রাতে এখানে কি করছেন? কে?
এই শাফিন, কার সাথে কথা বলছো?
রে, তোর আবার কি হলো? পাগল হয়ে গেলি নাকি? আরে কি অদ্ভুত, এইমাত্র একটা মেয়ে আমার দিকে তাকিয়েছিল, একটু কেমন যেন
ভূতপ্রেত নয় তো?
খুব অবাক হলাম, বারবারই মনে হচ্ছিল চারপাশে কেউ একজন হাঁটছে। সামনে কি কোনো দোকান পেলি?
সামনে তো কোনো দোকানই নেই, আমরা দূর থেকে ভুল দেখেছিলাম। যাই হোক, রাস্তাটা কি কেমন যেন মনে হচ্ছে।
আমার কাছেও কিন্তু ভালো ঠিকছে না রে। সমস্যা নেই, গাড়ি ঠিক হয়ে গেছে, কিন্তু আমি এটা কি দেখলাম বুঝতে পারছি না, একটু কেমন যেন মনে হলো। দেখ, যা হয়েছে হয়েছে, এখন রাত করে কোথাও যাবার দরকার নেই। গাড়ি যেহেতু ঠিক হয়েছে, চল ব্যাক করি, পরে না হয় দিনের বেলা এসে লোকেশন দেখা যাবে, ঠিক আছে? পাগলের মতো কেন কথা বলি সেটাই বুঝতে পারি না, এত দূরে এসে আবার ফিরে যাব।
লোকেশন তো হারিয়ে যাচ্ছে না, আর আমার এই রাস্তাটা কেন জানি ভালো লাগছে না। প্লিজ চলো, চলো চলে যাই।
আর যদি ফিরে যাই তাহলে আমি একা এসে পরে লোকেশন দেখবো।
একা আসবে কেন, আমি তো আছি, আমি সাথে আসবো। চল তো ফিরে যাই, আমার মন ছাই দিচ্ছে না।
ঠিক আছে, আমি গাড়ি ঘুরলাম, ওদের নিয়ে আসাটাই আসলে বড় বোকামি হয়েছে।
শাফিন গাড়ি ঘোরাতে বাধ্য হলো, কিন্তু পথের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। বারবারই মনে হচ্ছে সাদা কাপড় পরা কোনো মেয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, আর বারবারই শাফিনকে ব্রেক করতে হচ্ছে। নুসাইবার সাহেব রীতিমতো বিরক্ত হয়ে গেল, তবে মনীষা ব্যাপারটি একটু অন্যভাবে নিল। শাফিনের মাথায় বারবারই মেয়েটা ঘুরছে, তাই হয়তো বারবারই সে এটা দেখতে পাচ্ছে। মোটামুটি অনেকটা দূর যাওয়ার পর শাফিন আবার ব্রেক করল, আর তখন সাহেব বলল,
প্রবলেমটা কি? তোর সাথে আসাটাই না বোকামি হয়েছে, তোরা কিছুই দেখতে পাচ্ছিস না? আরে বাবা, কিছু থাকলে তো দেখবো। তুই ড্রাইভ করছিস এবং তোর পাশের সিটে আমি বসা, কিছু যদি দেখা যায় তাহলে শুধু তোর চোখে না, আমার চোখেও পড়বে। আমি আমি স্পষ্ট দেখলাম মেয়েটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে।
শাকিন, প্লিজ আস্তে গাড়ি চালাও, হাইওয়ের মধ্যে ব্যাপারটা একদমই ভালো না। গভীর রাতে গাড়ি অ্যাক্সিডেন্টের কারণ কিন্তু এই যে এইরকম জিনিসগুলোই, অনেকেই উল্টাপাল্টা দেখে গাড়ি চালায়। তুমি প্লিজ আস্তে গাড়ি চালাও, ঠান্ডা মাথায় এখন ঢাকা ফিরে গেলেই হলো। আমার এখন লোকেশন দেখা তো দূরের কথা, তোর টেলিফিল্ম দেখারই কোনো ইচ্ছা নাই।
আমি বারবার এরকম ভুল দেখছি, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না।
তুমি প্লিজ ঠান্ডা মাথা ড্রাইভ করো, আর কোনো কিচ্ছু নিয়ে মাথা ঘামিও না প্লিজ।
শেষ পর্যন্ত শাসনের গাড়ি ব্যাক করতেই হলো। সবার কথার বাইরে তার নিজেরও ইচ্ছে করছিল না ওখানে যেতে, কিন্তু ওই হাইওয়ের ব্যাপারটা একদমই মাথায় গেঁথে গেল শাফিনের। সেদিন ঠিক কি হয়েছিল সেটা একটু বুঝতে সময় লেগে গেল তার। আসলে কি কোনো মেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল? দাঁড়িয়ে না থাকলে সে সেটা কেন বারবার দেখবে? নিজের মনের এই প্রশ্নগুলোর জবাব ঠিকমতো দিতে পারছিল না। এদিকে বাসায় এসে মনীষা শুরু করেছে বক বক। এই মেয়েটা কেন যে শাফিনকে পাগলের মতো ভালোবাসে সেই জানে।
দেখো, তুমি যা খুশি বানাও আমার কোনো আপত্তি নেই, তবে ওই লোকেশনে তুমি কোনো শুট করতে পারবে না।
আরে বাবা, এত সিরিয়াস হয়ে যাও কেন তুমি?
পারবে না মানে পারবে না, আমি এর বাইরে আর কিছু বলতে চাই না। আর শোনো, আমাকে নিয়ে তো দূরের কথা, তুমি একাও সেই লোকেশন দেখতে যেতে পারবে না।
আচ্ছা বাবা ঠিক আছে, লোকেশন চেঞ্জ করে নেওয়া যাবে, এত চিন্তা করো কেন?
আমার আসলেই ব্যাপারটা ভালো লাগেনি, শুনে চাই সেটাতে এমন কিছু হচ্ছে সেটা না করাই ভালো।
আরে বাবা এত বাড়াবাড়ি করছো কেন? তুমি তো দেখছি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দেবার কথা ভাবছো। এত চিন্তা করো না, আমি যা করবো ভেবে চিন্তেই করবো।
তাই যেন হয়।
শাফিনের মাথা থেকে এক সপ্তাহের মধ্যেও ওই ঘটনাটা বের হলো না। সারাক্ষণই যেন ওই ঘটনা আর ওই হাইওয়ে শাফিনকে দেখে যাচ্ছে। রাতে খাবার থেকে শুরু করে সব সময় ওই হাইওয়েতে দেখা মেয়েটির কথা মনে হতে লাগলো। কি ছিল ওই মেয়েটি, কোনো অশরীরী? ঠিক ওই জায়গায় গিয়েই বা গাড়িটা নষ্ট হলো কেন? আসলে কি ওই জায়গাটার কোনো দোষ আছে? আচ্ছা মেয়েটির আত্মা কি আটকে আছে ওই রাস্তায়? নানা প্রশ্ন বারবার যখন শাফিনের মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন সে একা একা ডিসিশন নিল, টেলিফিল্মের শুটিং পরেও করা যাবে, আগে রহস্য জানা দরকার। দরকার হলে এই রাস্তার গল্প নিয়েই বানিয়ে ফেলা যাবে টেলিফিল্ম। তবে এই রাস্তা নিয়ে কোনো কথাই সে বলল না মনীষাকে। হঠাৎ একদিন রাতে উত্তরা যাবার কথা বলে সে রওনা করল সেই রাস্তার উদ্দেশ্যে। তবে মনীষার মনে কেমন যেন একটা খটকা লাগলো, তাই সে নিজেও যেতে পারছিল।
কেন
ছেলে মানুষই করো শাসিন, ভূতের ড্রামা কিংবা টেলিফিল্ম বানাতে হলে রাতের বেলায় কেন প্লেস দেখতে যেতে হবে? এমন কি কোনো কথা আছে? আর যাচ্ছে যখন আমাকে নিয়ে যাও।
তোমাকে নিয়ে যাওয়ার হলে আমি নিজেই তো তোমাকে বলতাম, এত টেনশন করো না তো। আর টেলিফিল্মটা বানাই, তারপর দেখবে কত চ্যানেল আমাকে অফার দেয়া শুরু করবে।
তা না হয় করবে, কিন্তু প্লিজ তুমি এক্সাইটমেন্টে এমন কিছু করো না যার ফলাফল খারাপ হয়।
আরে ধুর, তুমি চিন্তা বাদ দাও, আমি গেলাম।
শাফিন রাতের বেলা রওনা করলো, গাড়ি আগুনের মতো চলছে, একা একা সেখানে যেতে কোনো ভয় করছে না, বরং অকারণে ফিরে সে ভয় পাচ্ছিল কেন সেটা বুঝতে পারল না। সামান্য হ্যালুসিনেশনে এই অবস্থা, তবে আজকের ব্যাপারটা ভিন্ন। শাফিনের একটা ব্যাপার খুব মজা লাগলো, সেদিন না হয় তার হ্যালুসিনেশন হয়েছিল তাই সে একটু নার্ভাস হয়ে গিয়েছিল, তাই বলে সবাই এইভাবে ভয় পাবে? আসলেই নুসাইবা, শাহেদ আর মনীষা তিনজনই ভিতর দিক, কোনো কিছু হবার আগেই এত ভয় পেলে চলে? শাফিন ঠিক আগের ওই রাস্তায় পৌঁছানোর পরপরই খেয়াল করল ঘড়িতে সময় রাত 1:30। এবারও সে দেখতে পেল একটি চায়ের দোকান, তবে এবার ভুল নয়, সত্যি সত্যিই চায়ের দোকান। এত রাতেও চায়ের দোকান খোলা কেন কে জানে? চায়ের দোকানের ঠিক 20-30 ফুট দূরে একটা পিক আপ রাখা, পিক আপ থেকে একটু দূরে গাড়ি পার্ক করেই নামল শাফিন। দেখে চায়ের দোকানে গম্ভীর হয়ে বসে আছে দোকানে, আর হাসি মুখে আরেকজন বসে আছে, উনি সম্ভবত পিক আপের ড্রাইভার। শাফিন খুব অবাক হয়ে দেখল চায়ের দোকানে চা আর সিগারেট ছাড়া বাকি সবই পাওয়া যাচ্ছে। দুটো জিনিস যা দিয়ে চায়ের দোকান চলে সেই দুটো জিনিসই নেই, শাফিন অবাক হয়ে জিজ্ঞেস করল।
চাও নাই, সিগারেটও নাই, এটা কেমন দোকান? রাতে চা বিক্রি করি না, আর এদিকে আগুন ধরানোর নিষেধ আছে, সিগারেট খাওয়া যাইব না। কার নিষেধ আছে? আর আপনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন কেন?
জানেন না কার নিষেধ?
আপনি না বললে জানবো কিভাবে?
না জানলে নাই, কারে জানানোর ঠেকা পড়ে নাই আমার।
ভাই কি এই রাস্তায় নতুন?
ঠিক নতুন না, এক জায়গায় যাচ্ছিলাম, চায়ের দোকান দেখে ভাবলাম একটা সিগারেট বা চা খেয়ে চাঙ্গা হয়ে নিই, কিন্তু ওনার যে ব্যবহার কিছু খাওয়ার ইচ্ছেই তো মরে গেল।
রাইতে এই রাস্তায় ঝামেলা আছে, তারা এই দিক দিয়ে যাওয়া আসা করে, হেরা বেশ ভালো করেই জানে, আপনি নতুন বইলা জানেন না।
কিসের ঝামেলা?
এই রোডে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগ গাড়ি খাদে পড়া যায়। আমি তো এইদিকে গাড়ি চালাই মেলা দিন হইল, আমিও তো প্রথম প্রথম লড়াইছিলাম।
কি হয়েছিল বলুন তো? আর এই চায়ের দোকানদারের সমস্যা কি? উনি এইভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে?
ভাবছেন তো ভাই, আমার কথা শুনে আপনারে আমার স্টোরি কই, চলেন আমার গাড়ির সামনে চলেন, নাহলে স্টোরি হই না মজা পাইবেন না। বড়ই সুন্দর অভিজ্ঞতা।
বলুন, গাড়ির সামনে যেতে হবে কেন, এইদিকেই বলুন।
বুঝতে পারতেছেন না, আসেন, আসলেই বুঝবেন, সবকিছু সবার সামনে কম চায় না।
শাফিন এগিয়ে গিয়ে পিক আপের সামনে গেল, ড্রাইভার থেকে একটু অদ্ভুত লাগছে, কেমন যেন একটা সরল সরল চেহারা। তবে চায়ের দোকানদার দূর থেকে শাফিনকে খুব মনোযোগ দিয়ে দেখছে, এত মনোযোগ দিয়ে দেখার কি কারণ সেটা উনিই ভালো বলতে পারবে। পিক আপ ড্রাইভার তার কথা বলতে শুরু করলো, কথা বা গল্প বললে আসলে ভুল হবে, উনি বলতে শুরু করলেন ওনার অভিজ্ঞতার কথা। ওনার এই রাস্তায় ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় আজ থেকে 2 বছর আগে, তখন মাত্র উনি গাড়ি চালানো শুরু করেছেন, একাই রওনা দিয়েছেন, অল্প কিছু জিনিস দিয়ে পৌঁছে দিতে হবে এক জায়গায়। যখনই রাস্তায় আসলেন আর তখনই ঘটল অঘটন, গাড়ি নষ্ট হয়ে গেল। একা রাস্তায় গাড়ি নষ্ট হওয়া মানেই বিপদ, গাড়ি নষ্টের সাথে সাথেই সে কল করলো গাড়ির মালিককে।
আমার ওস্তাদ কইল তিন দিন বৈশা পড়ছে, তুইও বৈশা পড়, রাইত বিরাইতে কল দিবি না। আমি ভাবলাম নিজে নিজে ট্রাই করে দিই, এত রাইতে গাড়ির মেকানিক তো না একদম শিওর, তারপর দেখি নিজেই ঠিক করে ফেলাইছি, দিলাম স্টার্ট গাড়িতে। আর একটু সামনে যখন চালাইয়া গেছি তখন দেখি সাদা রঙের কাপড় তিনটা এক মাইয়া রাস্তার মাঝখানে দৌড়াইতেছে। আমার মনে হইল মাইয়া বিপদে আছে, পিক আপ থামাইয়া সাহায্য করি। তারপরে মনে হইল কোন একটা ঝামেলা আছে, হঠাৎ কইরা আমার মাথায় কি ভূত উঠল বুঝলাম না, মনে হইল সেই মাইয়ারে এক ধাক্কা মাইয়া। বিশ্বাস করেন খালি মনেই হইল, কিন্তু কেমনে কি হইল কিছুই বুঝলাম না। হঠাৎ কইরাই মাইয়া আমার টাকার নিচে আয়া পড়ল, আমি গাড়ি ব্রেক করলাম, মাইয়া পুরা রক্তে ভাইসা যাইতা।
কি বলছেন এইসব?
আহা, কথার মাঝখানে কথা বলেন কেন, আপনি তো আবিদ মানুষ, পুরা কাহিনী তো শুনবেন নাকি?
আমার আপনার এগুলো শোনার ইচ্ছে নেই।
তারপর শুনেন কি হইল, আমি মাইয়ার লাশ ফালাইয়া চলিয়া গেলাম, মনটা একটু খারাপ হইল, মাগার নিজে বাঁচলে বাপের নাম।
আপনি আমাকে এগুলো শোনাচ্ছেন কেন, আমি তো এগুলো শুনতে চাইনি।
আপনি রাইতে রাস্তায় ঘুরতেছেন, আপনারাই তো শুনাম কাহিনী ঘইটা গেল, ওই মাইয়া শেষ, এই রাস্তায় আর আইলাম না। ওই মাইয়ার লাশের কি হইল ওইটাও জানি না, কিন্তু 6 মাস আগে একটা কামে আবার এইদিকে আইতে হইল, রাইটের জানি আমি একাই গাড়ি চালাইতেছি, আর হঠাৎ করে দেখি ওই ভাইয়া ঠিক রাস্তার মাঝখানে খাড়াইয়া, আর কিছুক্ষণ পরে দেখলাম আমার গাড়ির সামনে ভাইয়ারে দেখা বামে নিলাম, দেখি বামেই ভাইয়া খাড়াইয়া, আর ওই যে সামনে খাপ দেখতেছেন ওইখানে পড়িয়া গেলাম। পরের দিন আমার লাশ এদিক থেকে উদ্ধার করল, কি সব কথা বলছেন আপনি?
কি বিশ্বাস হয় না? আমারও হয়নি। দেখেন পিকাপের ভিতর ছায়া দেখেন, দুইটা লাশ রাখা, একটা আমার আর একটা ওই মাইয়া। আমরা দুইজনেই লাশ হইয়া ঘুরি। দেখেন এই যে রক্ত মাখা লাশ, দুইটা পাশাপাশি রাইখা দেওয়া।
কি সত্যি সত্যি দেখছি লাশ? আমি কি দেখছি এসব? এটা তো সেই মেয়ে যাকে আমি দেখেছিলাম সেদিন রাতে। ওর লাশে তো বিভৎস কেন?
অ্যাক্সিডেন্টের লাশ বিভৎসই হয়। আমার লাশ দেখেন?
আমি আমি আর কিছু দেখতে চাই না, কিচ্ছু দেখতে চাই না।
এখানে এইখানে কারো ইচ্ছা অনুযায়ী কিছু হয় না, কেউ এইদিকে নিজের ইচ্ছাতে মরে না।
আমি 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 আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি যান, প্লিজ এখান থেকে যান, প্লিজ।
শাফিনের মাথায় একটা ভয়ঙ্কর ঝড় খেলে গেল। যার সাথে কথা বলছিল তার লাশি গাড়িতে রাখা, এরকম ঘটনা ঘটলে যে কোনো মাথায় ঠিক থাকবে না। শাফিন দ্রুত সেই জায়গা থেকে সরে পিছনে যে চায়ের দোকানে এই লোকের সাথে দেখা হয়েছিল সেখানে চলে গেল। তার কাছে সবই কেমন যেন এলোমেলো লাগছে, কোনো কিছু সে ঠিক মতো মেলাতে পারছে না। চায়ের দোকানে গিয়ে সে আকাশ থেকে পড়ল। তার পিছনে তাকানোর সাথে সাথে সে দেখল ওখানে কোনো পিক আপ রাখা নেই, আর লোকেরও নাম গন্ধ নেই। চাওয়ালা বড় বড় চোখ করে তাকিয়ে আছে শাফিনের দিকে। শাফিন খেয়াল করলো তার মাথা থেকে পা পর্যন্ত ঘামে ভেজা। তাকে দেখে মনে হচ্ছে সে নিজেই কাউকে খুন করে পালিয়ে এসেছে। চায়ের দোকানে ঢুকে সে সবার আগে জিজ্ঞেস করল,
এখানে যে লোকটি কথা বলছিল আমার সাথে উনি কোথায়? এখানে তো কোনো লোক আসিল না, কি কন এগুলা? সামনে যে একটা পিক আপ ছিল, আমি আপনার দোকানে ঢুকলাম, তারপর ওনার সাথে কথা বললাম, এইদিকে কোনো পিক আপ আসিল না ভাই। আপনি একলা একলা কথা কইতে কইতে সামনে গেলেন, আমি আপনার দিকে তাকায় ভাবলাম মাতাল টাতাল মনে হয়। আপনার এখানে কেউ ছিল না? কেউ থাকলে কি আমি হোদায় মিথ্যা কম? কি অদ্ভুত, আমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে।
ভাই আপনার বাড়ি কই?
বাড়ি ঢাকা।
শুনেন আমি বলি কি, আপনি বরং আমার দোকানে বসে রেস্ট নেন, বাড়ি সামনে হইলে বাড়ি চলে যান। আমার দোকান আজ সারা রাত খোলা, আপনার দেখা মনে হইতাছে আপনি অসুস্থ।
না আমি আমি এক্ষুনি ঢাকা চলে যাব, আমার কিছুই ভালো লাগছে না।
শরীর ভালো না লাগলে এখন রওনা দিয়েন না, আমাকে এই রাস্তাটা ভালো না। অনেকেই আপনার সব জিনিস দেখে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অনেক বেশি এদিকে।
না এখানে এক মুহূর্ত থাকাও আমার পক্ষে পসিবল না। আসলে এই রাস্তায় কোনো একটা সমস্যা আছে। এখানে কি কোনো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন আপনি?
আপনি কি তার দেখছেন? সর্বনাশ, আপনি সাবধানে থাকেন, আপনার কোনো ক্ষতি হইতে পারে।
বাজে কথা না বলে পুরো কাহিনী বলুন।
আমাকে এইদিকে সবাই জানে, এই রাস্তায় এক মাইয়া রাস্তা ঘুরে। পুরো কাহিনী কুহিনী তো জানি না, ওই মাইয়ারে যে দেখে ওর কপালে খারাপই আছে এটা জানি।
ওই মেয়ে কিভাবে মারা গিয়েছিল এটা আপনাদের কেউ জানে?
না রে ভাই, মজার বিষয় হইল এইখানের কেউ ওই মায়ারে খুব কমই দেখে। যেমন ধরেন আমার দোকান এইদিকে, আমি কিছুই দেখি না, তাই রাইতের বেলা আমরা চা সিগারেট বেশি না, আগুন জ্বালালে আমাদের এদিকে সমস্যা হয়। রাইতে অনেক কিছু চলাচল করে, তো কখন কি এর সাথে কি হয় এটা তো কেউ কইতে পারে না।
ঢাকা যাওয়ার আলাদা কোনো রাস্তা আছে? আমি এখনই রওনা দিব।
আপনার ভালোর জন্যই বলতাছি, যদি উল্টা পাল্টা কিছু দেখা থাকেন তাহলে আজকে এইদিকেই থাকেন। আমি যতদূর জানি যারা উল্টা পাল্টা কিছু দেখছে তাদের সাথে কিছু না কিছু হয়েছে।
যা হবে হবে, আমি গেলাম।
Thank you.
কুয়াশা।
আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশা, আর আমরা শুনছি অদ্ভুত এক কাহিনী, এক হাইওয়ে নিয়ে আজকের ঘটনা, যেখানে আমরা শুরুতে দেখছি নুসাইবা মনীষা শাহিদ এবং শাফিন চারজন বন্ধু, যারা ইউনিভার্সিটি লাইফ থেকে সবসময় প্ল্যান করতো যে তারা রাতের বেলা হাইওয়েতে যাবে, অর্থাৎ লং ড্রাইভে যাবে, কিন্তু কখনোই তাদের যাওয়া হয়নি। পরে অনেকটা সময় গড়িয়ে গেছে, তারা দুজন মাঝখানে দুজন বিয়েও করে ফেলেছে, এবং পরে একটা সময় শাফিনের একটি লোকেশন, টেলিফোনের লোকেশন দেখতে তারা চারজনে যায়, এবং সেখানে গিয়ে খুব অদ্ভুত ঘটনা ঘটে। শাফিন রাস্তায় একটি মেয়ে দেখতে পায়, ভয়ে তারা সবাই চলে আসে, কিন্তু শাফিনের মন সেখানেই পড়ে থাকে, সে আবার যেতে যায় সেই লোকেশন দেখতে, এবং এক রাতে সে বেরিয়েও যায় তার স্ত্রী মনীষাকে মিথ্যে কথা বলে, এবং সেখানে যাওয়ার পর অদ্ভুত অপসব ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো আমরা শুনছি, এবং এখন দেখি যে শাফিন প্রচন্ড ভয় পেয়ে ফিরে আসছে আবারও ঢাকায়। সেটা আসলে ফিরে আসছে নাকি সেখানেই থাকবে, না কি হবে কিছুই কিন্তু যাই না, জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। আবারও ফিরে এসে অ্যাপল প্রেজেন্স কুয়াশায় সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। দ্রুত তার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল, এবং দ্রুত সেই জায়গা থেকে ঢাকা ব্যাক করার প্ল্যান করল। খুব অদ্ভুত একটা বিষয় শাফিনের মাথায় অনেকক্ষণ বেশ ভারী হয়ে আছে। শাফিনের কাছে বরাবরই মনে হচ্ছে এতক্ষণ যা হয়েছিল তার অস্তিত্ব এই জগতের না। শাফিন গাড়ি চালাতে চালাতে মনীষাকে কল করার ট্রাই করল, কিন্তু মোবাইলে নেটওয়ার্কও কেন জানি কাজ করছে না। অনেকক্ষণ চেষ্টা করে যখন মোবাইল কোনোভাবেই কানেক্ট করতে পারল না, ঠিক তখনই শাফিন সামনে তাকিয়ে দেখল গাড়ির সামনে দিয়ে কোনো একটা ছায়া হেঁটে যাচ্ছে। শাফিন খেয়াল করলো শুধু ছায়া না, এটা অন্য কিছু। গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল শাফিন, কিন্তু একটা জিনিস কিছুতেই সে মেলাতে পারছে না। সবকিছু কেমন যেন একটু থমথমে, আর এত স্পিডে চালানোর পরও ঘুরে ফিরে একই জায়গাতে চলে আসছে শাফিন। সে রাস্তা হারিয়ে ফেলেছে নাকি একই রাস্তায় বারবার ঘুরছে সেটাই ধরতে পারছে না। আর ঠিক সেই মুহূর্তে
কেমন লাগতেছে?
সমস্যা কি আপনাদের? আপনারা এখানে আসলেন কি করে? আমার কাছে কি চাচ্ছেন?
আপনাদের মৃত্যু গল্প শুনবেন না? আমাদের মৃত্যু গল্প শোনাতে এসেছি। মরণের পরও যখন কিছু মানুষ এখানে ঘুরে বেড়ায় তাদের গল্প শুনবেন না। এত বড় একটি রাস্তা, আপনি একা যাবেন তা কি করে হয়?
আমি জানি বাস্তবে আপনার কেউ নেই, তাহলে আপনাদের কাউকে দেখেনি। আমি জানি আমি যা দেখছি সব ভুল। দয়া করে আপনারা চলে যান, দয়া করে চলে যান।
আমরা যখন মনে করেছিলাম সেটা তো ভুল ছিল না, আর এখন আমরা ভুল। মৃত্যুর পরে জগৎ কেমন হয় সেটা দেখবে না? আপনি একটা কাজ করেন, গাড়ি বন্ধ করেন, তারপর আমরা আমাদের মরণের পর কি হয়েছে সেইটার গল্প বলি।
আমার কোনো ইচ্ছে নেই আপনাদের সাথে কথা বলার, দয়া করুন এখান থেকে আমাকে মুক্তি দিন প্লিজ।
মুক্তি? মৃত্যু ছাড়া মানুষের কোথাও মুক্তি নেই, কিন্তু মানুষের তো মৃত্যুর পর মুক্তি নেই। সামনে টাকা দেখেন, আপনার জন্য কত লাশ দাঁড়িয়ে আছে, কত মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছে মৃত্যু পরিতে।
দেখুন আমার কোনো কিছু দেখার ইচ্ছে নেই।
গান করতেছে তো ভাইজান, আমি যখন খানে বসছিলাম তখন মানুষ ভাবছে আমি বুঝি ব্রেক ফেল কইরা বসছি, আসল কাহিনী কেউ জানে না।
ভাই জুলিয়ার কতটুকু জিনিস আর মানুষ জানে?
দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, দরকার আমার সাথে এমন কিছু করবেন না। আমার গাড়ি ব্রেক করা যাচ্ছে না কেন? কি হচ্ছে সব? গাড়ি ব্রেক ফেল হলো কি করে? গাড়ি ব্রেক নিচ্ছে না, কি হচ্ছে? কি হচ্ছে?
শাফিনের গাড়ি খাদে পড়ে গেছে। ওখানকার স্থানীয় পুলিশ গাড়ি এবং শাফিনের লাশ উদ্ধার করেছে। ফোন করা হয়েছে মনীষাকে। শাফিনের বাবা সহ সবাই রওনা করেছে সেই জায়গার উদ্দেশ্যে। মনীষার মাথাতে আসছে না উত্তরা যাবার কথা বলে শাফিন ওখানে কিভাবে চলে গেল, আর এত বড় দুর্ঘটনাই বা কিভাবে ঘটল। শাফিনের অ্যাক্সিডেন্টের খবর শুনে চলে এসেছে শাহিদ এবং মুসাইরা। পুলিশ ফোনে জানিয়েছে যে খাদে শাফিন পড়েছে সেটা 40 ফিট গভীর, তাই শাফিনকে যখন উদ্ধার করা হলো তখন শাফিন মৃত ছিল।
কি করে হয়ে গেল এমন? কি দরকার ছিল ওখানে যাওয়ার?
সেদিনের পর আবার ওখানে কেন গেল শাফিন কিছুই তো বুঝলাম না।
তোকে কিছু বলে গিয়েছিল? তুই বা ওকে কেন যেতে দিলি?
আমাকে কিচ্ছু বলে যায়নি, যাবার আগে শুধু বলেছিল উত্তরা যাবে, কিন্তু এমন কাহিনী ঘটে যাবে কে জানতো।
যাওয়ার হয়েছে, এখন দোয়া ছাড়া আর কিচ্ছু করবার নেই। তুই মনকে শান্ত কর মনীষা।
আমার সাথে কেন এমন হলো বলতে পারিস? এখন আমি কি নিয়ে বাঁচবো? কেন ঘটলো এমন ঘটনা? আমি আর কোনদিন আমার স্বামীকে দেখতে পাবো না। কেন হলো এমন?
মনীষা প্লিজ শান্ত হ, এখন তোকে শান্ত থাকতে হবে, এছাড়া এছাড়া কিছু করার নেই। মনীষা প্লিজ তুই শান্ত হ।
শাফিনের টেলিফোন বানানোর স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এদিকে পুলিশ জানালো গাড়ি ব্রেক ফেল করেই অ্যাক্সিডেন্ট হয়েছে। মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যার সঠিক কারণ বের করা সত্যিই কষ্টকর। শাফিনের মৃত্যুর কারণ পুলিশ যেটা বের করেছে সেটা আসলেই কি সত্যি, নাকি পুরো ঘটনা কিংবা এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর পেছনে কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে দুনিয়ার সব রহস্য জানা কোনো মানুষের পক্ষেই হয়তো সম্ভব না, তবে কিছু রহস্য না জানাই ভালো। রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি এরকম ঘটনার শিকার হতে হয়, তার চেয়ে বরং কিছু রহস্য রহস্য হয়েই থাকুক। সেই রহস্য নিয়ে মাথা না ঘামালে আমাদের কি বা ক্ষতি হবে? শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী, এবং আজকের কাহিনীর নাম ছিল হাইওয়ে, এবং এটার নাট্যরূপ দিয়েছেন বা লিখেছেন মশিউর রহমান শান্ত, আর নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদশারি। বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন আপেল মাহমুদ, এমএল, কুমকুম, শাড়ি, অরণ্য, শান্ত, মঞ্জু এবং রাজু, আর সাউন্ডে ছিলেন খালিদ যথারীতি। এবং আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি আমি শারমিন, আর সাথে আছে প্রচুর বন্ধু যারা এতক্ষণ একেবারে এক মনোনিবিষ্ট করে এক মনে শুনেছে কুয়াশা। এই মুহূর্তে আমার সঙ্গে কে আছে সেটা দেখে নিচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে আছে খুবই চমৎকার এসএমএস, কিন্তু নাম নেই, লিখেছে শারমিন আপু অনেক দিন পর শুনছি, ভালো লাগছে। তন্ময় চক্রবর্তী লিখেছে আপু গল্পটা জোশ হয়েছে, সো গুড, থ্যাংক ইউ তন্ময়। তুহিন চাকমা লিখেছে ফ্রি পোর্ট চিটাগং থেকে, গল্পটা অসম, আমি আমার গার্লফ্রেন্ড জিশা চাকমা শুনছি, ভয় করছে। সায়েন্টিস্ট জহুর লিখেছে আজকের কাহিনীর নাম হাইওয়ে, নাইস স্টোরি। হ্যাঁ,
আমি বলার আগে আপনি লিখে দিয়েছেন চমৎকার। আমি সুপারস্টার শাকিব খান, আমি ফার্স্ট টাইম কোয়ার্টে শুনছি অ্যান্ড ফার্স্ট টাইম এস এম এস করলাম। আশা করি আমার এস এম এসটা পড়বেন, বিকজ আই লাভ ইউ, আই লাভ কুয়াশা টিম, থ্যাংক ইউ। আপু মনে হয় কাহিনীর নাম হাইওয়ে, অনেকেই তাই লিখেছে, একদম সঠিক। রোকন লিখেছে চিটাগং থেকে, চিটাগং আনোয়ারা থেকে, হাই শামিন আপু কেমন আছো, আজ তোমাকে আমার গার্লফ্রেন্ড সাকিও শুনছে, আর থ্যাংকস কুয়াশা টিম। ইমন চিটাগং থেকে লিখেছে ভয় পেয়েছি একটু অ্যান্ড স্টোরিটা অনেক ভালো লাগলো, বাট মনীষার জন্য খারাপ লাগছে। শামিন আপু দ্য স্টোরি ইজ হরিফাইড, আই এম ফিলিং ভেরি অ্যাফ্রেড, বিগ থ্যাংকস শামিন আপু অ্যান্ড ইয়োর টিম কুয়াশা। মবিন ঢাকা থেকে, ওকে, হাউ আর ইউ আপু? জুনায়দ মিরপুর থেকে, আই এম ফাইন জুনায়দ। হারিশা ফ্রম কি ঝিগাতলা, আচ্ছা, কুয়াশা এবং আমাকে অনেক ভালোবাসো, অনেক ধন্যবাদ। আপু আজকে স্টোরিটার নাম কি, হাইওয়ে? হ্যাঁ হাইওয়ে। আপু তিন গোয়েন্দা নিয়ে একটা স্টোরি করো না, দেখা যাক। তাসফিয়া তানিম নুসাইবা লিখেছে, আপনি এটা কুয়াশাতে আমার ফার্স্ট এস এম এস, তোমার এই শোটা অ্যান্ড শো এর সাউন্ড অসম, আজকে স্টোরিটা খুব ভালো লেগেছে, আজ দুবার দু একবার স্টোরিতে আমার নামও ছিল। হ্যাঁ নুসাইবা একটা ক্যারেক্টার ছিল। মুনতাসির লিখেছে হাই আপু, আমি ক্লাস নাইনে পড়ি, এটা আমার প্রথম এস এম এস, কাল আমার এক্সাম, প্লিজ প্রে ফর মি, কালকে পরীক্ষার, আজকে তুমি কুয়াশা শুনছো, খুব খারাপ। চৈতি লিখেছে শামিন আপনি, আমি আমার খুব ভয় লাগছে। সাইদ দেখেছে আশুলিয়া থেকে, ভয় পেলাম খুব আপু, কাল এক্সাম, দোয়া করো, যাদের কালকে পরীক্ষা আছে তাদের সবার জন্য আমার শুভকামনা থাকলো। আর হ্যালো শামিন আপু কেমন আছো, আমি সবুজ একটি ফার্মাসিউটিক্যাল থেকে লিখছি, সেখানে জব করি মুন্সিগঞ্জ থেকে, আমি এবং আমার রুমমেট আব্দুর রৌফ কুয়াশা শুনছি। আচ্ছা বাকিটা আসেনি, অনেক লম্বা লিখে ফেলেছেন। হিমাদ্রি লিখেছে আই এম ব্যাক আফটার ফোর উইকস ওয়েটিং ফর আ ক্লাসিক। হিমাদ্রি আর একটু অপেক্ষা করতে হবে, মানে জাস্ট লাস্ট উইকের আগের উইকেই ছিল আমাদের ফেলুদা সত্যজিতের পরপর দু সপ্তাহ ধরে, তারপর একটু গ্যাপ দিয়ে আবার আমরা শুনবো কিছু একটা। একজন আছে শার্লক হোমসের কথা লিখেছেন, দেখা যাক কাকে কাকে নিয়ে আমরা করি। আর একজন ব্যোমকেশের কথাও লিখেছেন, ব্যোমকেশ আবারও আসবে কুয়াশায়। আজকে স্টোরিটা পুরাই অস্থির হয়েছে, সব বিষয় নিয়ে এক্সাইটিং থাকা ঠিক না, বোকাদের বুদ্ধি অনেক সময় বেশি কাজ করে। রিয়াদ লিখেছে মতিঝিল থেকে। বিথি লিখেছে শাখারি বাজার থেকে, তোমার ফোন নাম্বার পাঠিয়েছ। জিয়াউদ্দিন ফ্রম বরিশাল, শামিন আপু আমি তো ভয় পাচ্ছি না, তুমি অনেক সাহসী তাহলে। ইরাম হাসান লিখেছে আপু অনেকদিন পর মেসেজ করলাম, ভালো লাগছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মোহাম্মদ লিটন লিখেছেন, লিটন মাহমুদ পটুয়াখালী থেকে লিখেছেন, হাই শামিন আপু আজকে আমরা বন্ধুরা মিলে শুনছি, অনেক ধন্যবাদ। মেন্টোস, মেন্টোস কি কারোর নাম? আচ্ছা ওর যদি দাড়ি থাকে তাহলে তো ঠিক আছে, উনি যে এটা আমি বুঝলাম না। খুব ভয় পাচ্ছি আপু, কেন যেন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, ওরে বাবা। আমি মনির পিক আপ ড্রাইভার, এটার কথা শুনে খুব ভয় পেয়েছিলাম শামিন আপু, আজকের গল্পটা খুব ভালো লাগলো। অনেকেই কাহিনীর নাম লিখে ফেলেছেন হাইওয়ে, অনেক সময় অনেক কিছু প্রেডিক্ট করা যায় গল্প শুনে, এই নামের ব্যাপারটা সেরকম হয়ে গেছে। আপনি আমি বিথি অনেকদিন পর শুনছি, ভয় একদম ফ্রিজ হয়ে গেলাম, কুয়াশা ইজ দ্য বেস্ট and you are the best, thank you so much Piti. Kibria Kaukhali Rangamati theke lekheche apu ajker golpo ta jotil lagche, ami and amar friend Moyuk shunchi. Kuasha pray ek bochhor por por eta ke lekheche pray ek bochhor por por kuasha shunchi por kuasha shunchi, I'm sorry. I love Kuasha. Muhammad Yamin Chaudhary lekheche Chittagong theke. Shamina podcast story ta nice hocche, Sheila from Chittagong. Aaj আমি অনেক ড্যামরায় থাকি, ড্যামরা থেকে বলছি, কুমিল্লা রোডে একটা বুড়ি দেখা যায়। আচ্ছা আজকের কাহিনীটা, মূল কাহিনীটা আসলে আমি শান্তকে বলেছিলাম, সে খুব চমৎকার ভাবে এটা লিখতে পেরেছে এবং নাচল দিয়েছে। সেটা যে মূল কাহিনীটা আমি অনেকের কাছে শুনেছি, আমাদের ঢাকা থেকে একটু দূরে, আমি নাম জায়গার নামটা বলছি না, সেখানে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টে অনেকেই স্পট ডেথ হয়েছেন, মানে কোনো একটা পরিবারের বা কোনো ফ্রেন্ড সার্কেলের হয়েছে, সেখান থেকে আমার শোনা, তাদের মুখ থেকে শোনা, যে সেখানে নাকি যে বেঁচে গেছেন অ্যাক্সিডেন্ট থেকে, তাদের মুখ থেকে শোনা, যে তারা যখন ড্রাইভ করছিল, যারা তারা যখন গাড়িতে ছিল,
তখন রাস্তার মাঝখানে এরকম সাদা কাপড় পরা একজন মহিলাকে কেউ একজন দরবেশের মতন লোক দেখেছে, অনেকেই সেরকম কিছু দেখেছে সেখানে। সেটা থেকে মাথায় আসলো, সেটা থেকে বলা এবং সেটা থেকে গল্পটা। এরকম কাহিনী অনেকেই অনেক জায়গায় আছে প্রচলিত, অনেক রাস্তা নিয়ে বলে যেসব রাস্তায় দোষ আছে, সেরকম হয়তো বা হতে পারে কুমিল্লা, এরকমও শুনেছেন হয়তো বা। আসলে কিছু আছে কিনা আমরা কিন্তু কেউ জানি না। মোহাম্মদ লিটন মাহমুদ থেকে চাইছি, আমি আপু আজকে কুয়াশা খুব ভয় লাগছে। আচ্ছা, কুয়াশা এটাকে লিখেছে, আমি অনেক অনেক তোমাকে পড়েছি একবার, আর আপু অনেক ভয় লাগছে আজ কুয়াশা, বৃষ্টিকে বলে দেন, কুয়াশা বৃষ্টিকে কি বলে দেবে, এটা কেমন কথা হলো। স্বামী আপু খুব ভালো লাগছে আর গা ছমছম করছে, এত ভালো লাগছে কেন কুয়াশা। ডক্টর তানভীর মোহাম্মদ হুসেইন পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে। আর মোহাম্মদ তরিকুল ইসলাম লিখেছে, সাথে আছি রাত একটা পর্যন্ত। আর লিখেছেন, চিটাগং থেকে শুনছি স্বামীন আপু, আমার এসএমএসটা পড়ো না কেন, অনুষ্ঠান চলাকালীন তো এসএমএস পড়তে পারি না। এটা আপনারা যারা নিয়মিত কুয়াশা শুনে সবাই জানে, আপডেটটা কেউ করবেন না প্লিজ অন্তত কুয়াশায়। জুবাই লিখেছে, আপু আমি তোমার শো এত লাইক করি যে ইয়ারফোন নষ্ট হয়ে গেলেও কোনোভাবে জোড়া দিয়ে শুনি, থ্যাংক ইউ, নাইস অফ ইউ। আচ্ছা স্বামীন আপু সাথে আছি, ওকে আমিও আছি, আরো কিছুক্ষণ সাথে থাকতে পারবে আরো কিছুক্ষণ। আর মুসা লিখেছে কাজীপাড়া থেকে, হাই আপু তুমি কেমন আছো, আজকের কুয়াশা অনেক অনেক শুনে ভয় পেয়েছি। হ্যালো আপু, আমি মাহিয়া হাট হাজারি থেকে বলছি, আমি এবিসি নিয়মিত শুনি, ওকে। আচ্ছা এই মুহূর্তে কি আছে আমাদের সঙ্গে দেখি, তার আগে ছোট্ট খুব বেশি না একটা ছোট একটা বিরতি নিলে কেমন হয়। আবারও ফিরে এলাম ছোট্ট একেবারে খুব সংক্ষিপ্ত একটা বিরতির পর। আর যেন আমার সঙ্গে আছেন, খুব ভয় পেয়েছেন আজকে সবাই, এটাকে লিখেছে আপনি প্লিজ, রাকিব হোসেনের অনেক স্টোরি আছে, তিন গোয়েন্দা, এটা লিখেছে মারিয়া, 89 নিউ এলিফেন্ট রোড থেকে। আচ্ছা মারিয়া আমি কথা দিচ্ছি না, বাট আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আস্তে আস্তে হবে সবই। ওয়াসি লিখেছে, ওয়াসি তাস্কিন নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আপু কুমিল্লাতে কি এমন সত্যি একটা রাস্তা আছে যাতে রাতে এমন ধরনের কাহিনী ঘটে, তাহলে আমি খুব তাড়াতাড়ি ওইখানে যাব। তোমার অনেক সাহস, আমি জানি না, তুমি গিয়ে একটা ইনভেস্টিগেশন করতে পারো, নট অ্যা ব্যাড আইডিয়া, তবে একটু সাবধানে থাকতে হবে। আর সড়ক দুর্ঘটনা বা রাস্তায় যে ঘাটে যে কার অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটার জন্য এরকম কোনো ঘটনা আসলে কেউ দেখেছি কিনা জানি না, অনেক সময় হ্যালুসিনেশন হতে পারে, সেখান থেকে হতে পারে, অথবা সেটার জন্য ওখানে এরকম থাকলে যে অ্যাক্সিডেন্ট হবে তা না, তাছাড়াও কিন্তু অনেক অনেক কারণেই কার অ্যাক্সিডেন্ট হয়। তবে অনেক সময় অনেক অনেকে হয়তো ঘুম চলে আসতে পারে, বা একদিন দেখেছে যে কেন অ্যাক্সিডেন্ট হয়, আমি সেই কারণে বলছি অনেক কারণে। আমার মনে হয় আমার রাত্রেবেলা এগুলি কথা নাই বলি, এই মুহূর্তে যারা ড্রাইভ করছেন আমাকে শুনছেন প্লিজ ড্রাইভ সেফ, হ্যাঁ ওকে। আর আপনি কাহিনীটা মাইন্ড ব্লোয়িং, জোশ ছিল, হ্যাটস অফ টু ইউ অ্যান্ড কুয়াশা টিম, ফুল অফ এক্সাইটমেন্ট, থ্যাংক ইউ অ্যান্ড ভয় পেলাম, লিখেছে মাশফিক। রাকিব লিখেছে, আমি বাইরে যেতে পারছি না আপু, খুব ভয় লাগছে কি করব, এত রাতে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, ঘরেই থাকো এবং ঘুমিয়ে পড়ো। স্টাইলিশ জীবন লিখেছে স্বামীন আপু, ইউ অ্যান্ড কুয়াশা ইজ অসম, থ্যাংক ইউ সো মাচ জীবন। আর কেমন আছো এটা কেড়েছে আপ বোয়ালখালী থেকে, কিন্তু তুমি তোমার নাম আকাশ লিখেছে, ওকে আকাশ সঙ্গে থাকো। কাহিনীটা খুব সুন্দর, কুংফু ম্যান এয়ারপোর্ট থেকে। অ্যাকচুয়ালি আপনি, আমি তাসফিয়া, নট তাসিফা, নট তাসফিয়া, আমার এসএমএসটা পড়ো, পড়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ তাসিফা, আমি একটু ভুল করে ফেলেছি, আসলে তাসফিয়া নামে আমি একজনকে খুব ভালো করে চিনি তাই সেই নামটাই মুখে চলে আসে। তামান্না লিখেছে, চিটাগং থেকে, আপনি কেমন আছো, আজকে কুয়াশা শুনতে পারিনি, তোমাকে মিস করে ফেললাম, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম আপু, গুড নাইট, তোমার অনেক বড় ফ্যান আমি। অনেক অনেক ধন্যবাদ তামান্না, তুমি যদি মিস করেও ফেলো আগামীকাল তুমি আমাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে এটা শুনতে পাবে, সুতরাং দুঃখ পাবার কিছু নেই। তবে হ্যাঁ, একদম লাইভ শোনা বা
পরে ডাউনলোড করে শোনা যেত, যখন হচ্ছে তখন শোনার মজাই কিন্তু অন্যরকম। তা নাহলে কিন্তু এত রাত জেগে এত বন্ধু শুনতো না। তো যাই হোক, এই ফাঁকে একটা চমৎকার খবর জানিয়ে দিচ্ছি। এয়ারটেলে বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, আর তার সাথে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবে কিনা জানতে চাইলে ডায়াল করতে হবে *222*#, আরো জানতে ভিজিট করতে পারো facebook.com/airtelbajet। তো আর কি বলছিলাম জানো? আচ্ছা, আবার চলে যাচ্ছি। নীলয় লিখেছে, আপু আমার খুব জ্বর, প্লিজ প্রে ফর মি, এত জ্বর নিয়ে আজকে কুয়াশা শুনলাম, খুব ভালো লাগছে। আমার খুব খারাপ লাগছে যে এত জ্বর নিয়ে তুমি কুয়াশা শুনছো। আর একটা জিনিস, এত জ্বর নিয়ে এত রাত জেগে একেবারেই উচিত না। এবং খুব জ্বর হচ্ছে ভাইরাল ফ্লু, এবং এটা এত হাই ফিভার হয় 105 পর্যন্ত জ্বর উঠে যায়। তো সেরকম যদি হয় প্লিজ ঠান্ডা পানি মাথায় ঢালতে হবে, বরফ দিয়ে রাখতে হবে। আমি একটু বেশি কথা বলছি, মানে কনসার্ন থেকে বলছি, আইস ব্যাগ দিতে হবে মাথায় জ্বরটা যাতে নেমে যায়। এবং অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং প্রচুর ফ্লুইড খেতে হবে, পানি খেতে হবে। এবং টাইফয়েডও হচ্ছে, পানি অবশ্যই, পানিটা যাতে ভালো থাকে এবং ভালো হয়। কিছু কিছু এরিয়া আছে ঢাকার মধ্যে, বিশেষ করে কাকরাইল, পুরোনা পল্টন, কলাবাগান, ডাক্তারের কাছ থেকে শোনা গেছে যে অনেক ডাক্তারই বলেছেন যে এইসব এলাকার লোকজনদের বেশি টাইফয়েড হচ্ছে। সুতরাং এই দিকের পানিটা হয়তো বা খারাপ, তাই আমরা একটু সাবধানে থাকি। এবং যারা এইসব এরিয়ায় আছে, এইসব এরিয়া যারা আমাকে শুনছে, প্লিজ পানিটা ফুটিয়ে খাবেন খুব ভালো করে। এবং যদি মনে হয় বাড়ির পানি খারাপ, তাহলে বাড়ি থেকে, আজকাল তো সব জায়গায় পানি পাওয়া যায়, সেখান থেকে খাবেন। আমি আবার চলে যাচ্ছি কুয়াশার বন্ধুরা যারা আছেন আমার সঙ্গে, তাদের SMS গুলো পড়তে। এবং সরি মাঝখানে ইন্টারাপ্ট করলাম, সেটাই বললাম আউট অফ কনসার্ন থেকে। আচ্ছা, রুদ্র সাহা ফ্রম হাতিয়া, আপু অনেকদিন পর তোমাকে শুনছি, অনেক ভালো লাগলো, কুয়াশা ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ রুদ্র। নীলয় জ্বর তো আমার খুব খারাপ হয়েছে নীলয়ের জন্য। শ্যামিলাপু কেমন আছো তুমি? আমি শহীদুল, আর আমার সাথে দুলালো সারাদিন। তোমার দুলালো আছে? ও দুলালো স্বাধীন, আমি বলছি তোমাকে শুনছি, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ। আসিফ লিখেছে ঢাকা থেকে, আপু আপনাদের প্রত্যেক গল্পই এভাবে একজন করে মারা যায় কেন? একজন মারা যায় অনেক সময়, একের অধিকও মারা যায়, তুমি বুঝতে মন দিয়ে শোনো না। আবার অনেক সময় কেউ মারাও যায় না, এটা কোনো, এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। গত সপ্তাহে কি একজন মারা গেছিল মনে নেই আমার আসলে। যাই হোক, আমাকে কিন্তু বিদায় নিতে হবে, এতক্ষণ দীর্ঘদিন, দীর্ঘ সময় রাস্তা কেটেছে আজকে আমার, যেটা আমার আর যে লাইফের, আজকে প্রথম আমি দেরি করে, মানে 10 মিনিট পরে আমি অনিয়ারে ঢুকেছি, যেটা আমার জীবনে কখনো হয়নি 6 বছরে। এনিওয়ে, ডার্ক নাইট লিখেছে, আপু আই গেস আমি কি ইলিশ মাছ নিয়ে একটা শর্ট, ইলিশ মাছের সে গল্পটা ছোটবেলার ভূতের গল্পের মতন হয়ে যাবে, যে রাস্তা দিয়ে মাঠের মধ্যে দিয়ে ইলিশ মাছ নিয়ে ভূতে এসে মাছ খাবে বলে আবদার করেছে, সেই গল্পটা। সেটা বোধহয় একটু বেশি হয়ে যায় কুয়াশার জন্য, ছোট বাচ্চাদের গল্প। রিদওয়ান হোসেন লিখেছে, নাইস স্টোরি। আচ্ছা, লিখেছে শারমিন আন্টি, আন্টি বলার কারণ আমার আম্মু আপনাকে আপু বলে। মাই নেম ইজ রিদওয়ান হোসেন। ওকে রিদওয়ান, ভালো থাকো। বাচ্চা চিটাগং থেকে লিখেছে, হাই আপু, খুবই ভয় পেয়েছি। ইব্রাহিম লিখেছে, অনেক ভয় করছে, সবাই ভয় করছে, ভয় গল্প শুনে তো ভয় করবে। জাহির লিখেছে, আমরা কিভাবে কুয়াশা ডাউনলোড করবো? আচ্ছা, আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি, www.abcradiobd.fm। এখানে গিয়ে লগ ইন করতে হবে, তারপর লগ ইন করার পর সেখানে অনেক বাংলায় অনেক কিছু লেখা আছে। এক জায়গায় লেখা আছে সংগ্রহশালা, অর্থাৎ আর্কাইভ, আর্কাইভের বাংলা হচ্ছে সংগ্রহশালা। সেখানে সেখানে গিয়ে তুমি ক্লিক করবে, তারপরে সেখানে সব চলে আসবে, আমাদের যত ABC-তে রাত 11টা 2টা যত অনুষ্ঠান আছে সবই আছে, সেখান থেকে তুমি কুয়াশা ডাউনলোড করে শুনতে পারবে, ঠিক আছে? ওকে, উর্মি লিখেছে চিটাগং থেকে, লিখছি শ্যামিন আপি, স্টোরিটা অসম, আই লাভ ইউ শ্যামিন আপি, অ্যান্ড আই লাভ কুয়াশা টিম, থ্যাংক ইউ সো মাচ। একদম শেষে এখন কি আছে আমার সাথে দেখি, ভালো লাগে রাত যদি থাকে চাঁদ, ভালো লাগে না দিন কুয়াশাবিহীন, মনে জাগে হতাশা শুনতে না পারলে কুয়াশা। চমৎকার, নাইমা সন্দীপ থেকে লিখেছে, থ্যাংক ইউ নাইমা, খুব চমৎকার। আপু কুয়া, আপু এটিকে লিখেছে, আপু বাসায় গিয়ে ভয়ে ভয় পেও না জীবন গুলশান থেকে, না বাসায় গেলে আর ভয় তখন চলে যায়, বাসায় গিয়ে আর ভয় পাই না। তবে হ্যাঁ, অনেকবার রাতে ট্রাই করেছি কুয়াশা শুনতে ডাউনলোড করে, তখন আসলে খুব ভয় লাগে এবং তখন আমি তোমাদের কথা ভাবি যে আমি কত ভয় দেখাই তোমাদেরকে। তো ঠিক আছে, আর সময় নষ্ট করবো না আজকে, আমাদের মনে হয় এখন ঘুমোতে যাওয়া ভালো। সবাই খুব ভালো থাকবেন, আমার সঙ্গে আবারও কথা হবে। এতক্ষণ ছিলেন আপনি এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আপনার সাথে ছিলাম আমি শারমিন, সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।
Airtel presents Kuasa.